This track was downloaded from FusionBD.com.
Virtual presents Guasha.
শুনছেন এবিসি রেডিও অসম 89.2। শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সঙ্গে আছি আমি শারমিন। আর প্রতিবারের মতো এবার রয়েছে আমাদের সঙ্গে প্রথমে একটি গল্প, যেটা পড়ে শোনাবে সেতু, আর তারপরে রয়েছে কুয়াশার মূল কাহিনী। আজকের প্রথম গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেলে, 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525#। তো শুরু করছি আজকে প্রথম গল্প, যে গল্পের নাম মাঝরাতের এক্সপ্রেস, লিখেছেন অ্যালফ্রেড নয়েস আর পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাচ্ছে পরের পর্বে, তারপরে আবারও ফিরে এসে কথা হচ্ছে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2।
মাল্টিমার বইখানা পেয়েছিল তার বাবার লাইব্রেরি ঘরের একটা তাকে। বইখানা ছেঁড়া খোঁড়া, পাতাগুলো লাল মলাটের বাঁধনে কোন রকমে আটকে আছে। মাল্টিমারের বয়স 12। বাবার লাইব্রেরি থেকে কোন বই নিয়ে বাইরে যাওয়া একেবারে নিষেধ, কিন্তু সেই নিষেধের অগ্রাহ্য করে মাল্টিমার বইখানা নিয়ে সোজা চলে গেল তার শোবার ঘরে। বইটার নাম মিডনাইট এক্সপ্রেস। মলাটের উপরে নামটা দেখেই ছেঁড়া বইখানার দিকে একটা আকর্ষণ অনুভব করেছিল বাচ্চা মাল্টিমার। রাতে নিজের ঘরে শুয়ে বইখানা রসিয়ে রসিয়ে পড়বে মাল্টিমার। মাটিমারদের বাড়িখানা এলিজাবেথীয় ধাঁচে তৈরি। সেই বাড়ির একটা ছোট্ট কামরায় থাকতো সে। মাঝরাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত, বাইরের কোলাহল যখন সম্পূর্ণ থেমে যেত, তখন বিছানা থেকে উঠে মোমবাতি জ্বালাতো মাটিমার। তারপর বিছানায় শুয়ে শুয়ে সে বইখানা পড়ত। মোমবাতির ক্ষীণ আলো ছোট্ট ঘরখানার সব কোণের অন্ধকারকে দূর করতে পারত না। ঘরের মধ্যে শুরু হতো আলো ছায়ার লুকোচুরি খেলা। ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠত। মাটিমার বইয়ের মলাট খুলত। রোজ রাতেই সে বইখানা প্রথম থেকে পড়তে আরম্ভ করত। নিচে হল ঘর থেকে ভেসে আসত ঠাকুরদার ঘড়ির টকটক শব্দ। মাটিমার শুনতে পেত তার হৃৎপিণ্ডের শব্দ। দূর থেকে বাতাসে ভেসে আসত বেলাভূমিতে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন। সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠত গভীর রহস্যময়। মাল্টিমার যেন জানা জগৎ ছেড়ে এসে পড়ত এক অলৌকিক অপার্থিব জগতে। ঘরে কিছু যেন শুনবার চেষ্টা করত মাল্টিমার, যেন বাতাসের শব্দে একখানা ডাল ভেঙে পড়ছে। রোজ রাতেই বইখানা পড়ত মাল্টিমার, কিন্তু বারবার পড়েও সে গল্পটা বুঝতে পারত না। বইখানা সে শেষও করতে পারেনি। বইয়ের 50 পাতায় এসে সে থমকে যেত। সেখানে ছিল একখানা ভয়ঙ্কর ছবি। সেই ছবিটা দেখলেই মাল্টিমার শঙ্কা বিহ্বল হয়ে পড়ত। মাল্টিমার ছিল একটু ভাবুক ধরনের ছেলে, কিন্তু তার মানসিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না। ছবিখানা যে কেন তাকে এতখানি আতঙ্কিত করে তোলে তা সে কিছুতেই বুঝতে পারত না। তার বয়স যখন আরো কম ছিল, তখন সে রাতে সিঁড়ি অন্ধকার কোণটা এক ছুটে পার হয়ে যেত। এনসেন্ট মেরিনার কাহিনীতে একজন লোক যেমন নির্জন রাস্তা দিয়ে চলতে চলতে একবার পিছন ফিরে তাকিয়েই আর কোনো দিকে দৃষ্টিপাত না করে সোজা চলে গিয়েছিল, মাল্টিমার ঠিক তেমনি করেই 50 নম্বর পাতাখানার দিকে একবার মাত্র তাকিয়েই সেখানা উল্টে দিত। অথচ সেই ছবিখানার মধ্যে কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই ছিল না। ছবিটা একটা নির্জন অঞ্চলের একটা ছোটখাটো স্টেশনের দৃশ্যটা মাঝরাতের। প্ল্যাটফর্মে একটা আলো মিটমিট করে জ্বলছে। সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে একটা মাত্র মানুষ, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, কেননা সেই মুখ সামনের অন্ধকার সুড়ঙ্গ পথের দিকে ঘোরানো। দেখে মনে হয় লোকটা যেন কিছু শুনবার চেষ্টা করছে, মনে হয় লোকটা যেন খুবই উত্তেজিত, সে যেন কোনো ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করে রয়েছে। এই ছবিটা চাক্ষুষ অথবা কল্পনা চোখে দেখলে মার্টিমারের মনে হতো সে নিজেই যেন কোনো অতল অন্ধকার গহ্বরের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। বইটার যতটুকু মার্টিমার পড়েছিল তার মধ্যে ভয় পাবার মতো বা দুঃস্বপ্ন দেখবার মতো কিছু ছিল না, কিন্তু তবু কেন সে ভয় পেত? আবার ভয় পেলেও মার্টিমার কেন বইখানার আকর্ষণ কাটাতে পারত না? গভীর রাতে ঘরের আলো আধারী পরিবেশে ছবিটা দেখলেই তার সমস্ত শরীর শিউরে উঠত। একা একা গভীর রাতে মার্টিমার ছবিটা দেখতে পারত না। ছবিটা যাতে দেখতে না হয় সেজন্য সে 50 নম্বর পাতার সঙ্গে 51 নম্বর পাতাটাকে পিন দিয়ে আটকে দিয়েছিল। তারপর সে ঠিক করল যে 50 আর 51 নম্বর পাতা বাদ দিয়ে গোটা বইখানাকে সে পড়ে ফেলবে, কিন্তু বইটা আর কোনোদিন সে শেষ করতে পারেনি। 50 নম্বর পাতার কাছে পৌঁছানোর অনেকটা আগেই তার দু চোখে রাজ্যের ঘুম নেমে আসত। গল্পের স্মৃতিটুকু পর্যন্ত তার মনে থাকত না, সেজন্য পরের রাতে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হতো। কিন্তু পরের রাতেও ওই একই ঘটনা ঘটত। 50 নম্বর পাতায় পৌঁছবার অনেক আগেই ঘুমিয়ে পড়ত মার্টিনার। রাতের পর রাত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত। বইয়ের শেষটা আর কোনো দিনও পড়া হয়নি মার্টিমারের। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল, বালক মার্টিমার মাঝবয়সী হল। সে বইটা এবং তার ভেতরের ছবিটার কথা ভুলেই গেল মার্টিমার। এক রাতে মাঝবয়সী মার্টিমার এক অখ্যাত রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। রাত প্রায় 12টা, ট্রেন আসতে এখনো অনেকটা দেরি। এক সময় স্টেশনের ঘড়িতে ঢং ঢং করে বাজল 12টা। হঠাৎ মার্টিমারের মনে হলো এই স্টেশন ঘর, এই প্ল্যাটফর্ম যেন তার খুবই পরিচিত। অবাক হয়ে ভাবল সে, এমন কেন মনে হচ্ছে, এদিকটায় তো আগে কোনোদিন আসিনি আমি। প্ল্যাটফর্মের দিকে ভালো করে তাকালো মার্টিমার। একটু দূরে একটা বাতি টিমটিম করে জ্বলছে, সেই বাতির নিচে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। মূর্তির মুখ দেখা যাচ্ছে না, সে মুখ ঘোরানো একটা সুড়ঙ্গের দিকে। সে যেন কিছু শুনবার চেষ্টা করছে। উত্তেজনায় তার সমস্ত শরীরটা যেন টান টান হয়ে উঠছে। একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিণতির জন্য যেন অপেক্ষা করে আছে ছায়ামূর্তিটা। চমকে উঠল মার্টিমার। স্মৃতির তরঙ্গগুলো যেন তার মনের বেলাভূমিতে আছড়ে পড়তে লাগল। এই তো সেই 50 নম্বর পাতার ছবিটার বাস্তব রূপ, এই তো সেই স্টেশন, সেই প্ল্যাটফর্ম, সেই টিমটিমে বাতির নিচে দাঁড়ানো ছায়ামূর্তি যার মুখ সুড়ঙ্গের দিকে ঘোরানো। ছবি কি কখনো বাস্তব হয়? কখনো কি জীবন্ত হতে পারে ছবি? মার্টিমার অবাক হলো ঠিকই, কিন্তু সে ভয় পেল না। সে ঠিক করল আজ সে এগিয়ে যাবে, দাঁড়াবে গিয়ে লোকটার সামনে। যে মুখ সে কখনো দেখেনি আজ সেই মুখ সে দেখবে, দেখতেই হবে মার্টিমারকে। ছায়ামূর্তির দিকে সে এগিয়ে যাবে, কোনো একটা কৌশল ঠিক করে তার সঙ্গে কথা বলবে। হয়তো এই বলে সে আলাপ শুরু করবে, মশাই মাঝরাতে ট্রেনটা কি লেট করছে? অবশ্য তাকে বয়সের গাম্ভীর্য বজায় রাখতে হবে। কিন্তু ছায়ামূর্তিটার দিকে প্রথম পা ফেলতেই মার্টিমার যেন কেমন নার্ভাস হয়ে পড়ল, তার হাত দুখানা ঘামে ভিজে গেল। উত্তেজনা আর অজানা আতঙ্কে তার সমস্ত শরীর কাঁপতে লাগল, কিন্তু তবুও অসীম সাহসে ভর করে সে ছায়ামূর্তিটার দিকে এগিয়ে চলল। মূর্তিটার সামনে এসে পড়ল মাটিমার। তার উপস্থিতি টের পেয়ে ছায়ামূর্তি মাটিমারের দিকে মুখ ফেরাল, কিন্তু কোনো কথা বলবার আগেই মাটিমার যা দেখল তাতে তার বাক শক্তি যেন রহিত হয়ে গেল। স্তম্ভিত মাটিমার দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে সে নিজে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও নিজেরই সামনে দাঁড়িয়ে রয়েছে সে। ছায়ামূর্তির মুখখানা একটু ফ্যাকাশে হলেও এই যে তারই মুখ সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মাটিমার যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই প্রতিবিম্ব দেখছে। মাটিমার যেন তড়িৎ স্পৃষ্ট হল, মহা আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত বয়ে গেল তার মেরুদণ্ডের মধ্যে দিয়ে। সে পড়ে গেল প্ল্যাটফর্মের উপর, আর ঠিক সেই মুহূর্তেই একটা ট্রেন প্রচন্ড গতিতে ঝমঝম শব্দ করে চলে গেল রেল স্টেশন পেরিয়ে। তারপরই জায়গাটা হয়ে গেল নিঝুম নিস্তব্ধ। আকাশে চাঁদ উঠল, কৃষ্ণপক্ষের মরা চাঁদের হলুদ আলোয় সমস্ত পরিবেশটা কেমন যেন অপার্থিব হয়ে উঠল। প্ল্যাটফর্মে কেবলমাত্র মাটিমার আর তার ছায়ামূর্তি। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে লজ্জার মাথা খেয়ে মাটিমার ছুটতে পিছনে শোনা গেল ছুটন্ত পদশব্দ। ছায়া মাটিমার তাড়া করেছে জীবন্ত মাটিমারের কায়াকে। ছুট 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 ছুট, উন্মাদের মতো ছুটতে লাগলো মাটিমার। রাস্তার একপাশে লম্বা লম্বা পত্রবহুল গাছের সারি আর ঝোপ জঙ্গল, অন্য পাশে একটা সরু খাল। খালের জলে গাছের ছায়াগুলি কাঁপছে, মাথার উপরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ, মরা হলুদ রঙের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। পিছনে ধাবমান পায়ের শব্দ শোনা যাচ্ছে। ছায়ার পায়ের শব্দ ক্রমে এগিয়ে আসছে কায়ার কাছে। আজ তো ছুটতে পারে না মাটিমার, তার দম বন্ধ হয়ে আসছে, মুখটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু তা হলেও তাকে ছুটতেই হবে। পেছনের পায়ের শব্দটা আরো এগিয়ে আসছে। থ্যাংকস গড, সামনের রাস্তার ধারে একখানা সাদা বাড়ি দেখা যাচ্ছে না? যাচ্ছেই তো, একখানা ছোট সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছে ছুটন্ত মাটিমার। বাড়িটার সামনের দিকে একটা দরজা আর পিছনে দুটো দরজা। প্রথম দৃষ্টিতে মনে হয় একজন মানুষের মুখের সঙ্গে যেন বাড়িখানার কেমন একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। তার মনে হল কোন রকমে একবার ওই বাড়িতে আশ্রয় নিতে পারলে সে নিজের ছায়ামূর্তির হাত থেকে আত্মরক্ষা করতে পারবে। ছোটার বেগ বাড়িয়ে দিল মাটিমার। পেছনের পায়ের শব্দ আস্তে আস্তে কমে আসছে। ছুটতে ছুটতে সাদা বাড়িখানার বন্ধ দরজার সামনে এসে আছড়ে পড়ল মাটিমার। নিজেকে একটু সামলে নিয়ে কলিং বেলটা টিপতে গেল, কিন্তু কোনো কলিং বেল নেই। মাটিমার কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কেবল কড়ার খটখট শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। মাটিমার এবার পাগলের মতো দরজায় ঘুষি মারতে লাগল। অমসৃণ দরজায় ঘুষি দেবার ফলে তার হাত ফেটে রক্ত ঝরতে লাগলো। অনেকক্ষণ দরজায় ঘুষি দেবার পর ভিতর থেকে সাড়া পাওয়া গেল। ভারী পায়ে কে যেন এগিয়ে আসছে, সিঁড়ি দিয়ে নামছে সে। পুরনো নরবরে সিঁড়ির ধাপগুলো লোকটির পায়ের চাপে আর্তনাদ করে উঠছে। পায়ের আওয়াজটা থামলো দরজার ওপাশে। ধীরে ধীরে দরজা খুলে গেল। মাটিমার সামনে এখন একটা লম্বা ছায়ামূর্তি। মূর্তিটার এক হাতে একটা মোমবাতি, কিন্তু মোমবাতিটা এমন ভাবে ধরা ছিল যে সেটার ম্লান আলোয় লোকটির মুখ তো দূরের কথা, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা গেল না। হঠাৎ মোমের ম্লান আলো লোকটার মুখের উপরে পড়তেন মার্টিনের আক্রোশ। লোকটার সমস্ত মুখখানা ব্যান্ডেজের আবরণে ঢাকা। মূর্তিটা কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় মার্টিমারকে বাড়ির ভিতরে আসবার জন্য ইঙ্গিত করল। সে বাড়ির ভিতর ঢুকতেই মূর্তিটা দরজা বন্ধ করল। মার্টিমারকে অনুসরণ করবার ইঙ্গিত দিয়ে সে নড়বড়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। লোকটার হাতের মোমবাতির ম্লান আলোয় তার দেহের বিশাল ছায়া গিয়ে পড়ল সাদা চুমকাম করা দেওয়ালের উপর সিলিং। আলোকশিখার কম্পনের সঙ্গে সঙ্গে তার ছায়াও কাঁপতে লাগল। একটা অতি প্রাকৃত ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে যেন মার্টিমার উপরে উঠতে লাগল। মূর্তিটাকে অনুসরণ করে উপরতলার একখানা ঘরে এসে ঢুকলো মার্টিমার। ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বলছে, তার দুপাশে দুখানা আরামদায়ক ইজি চেয়ার। সে দুখানা রয়েছে মুখোমুখি অবস্থায়। ঘরের মধ্যে ওক কাঠ দিয়ে তৈরি একটা ছোট্ট টেবিল, সে টেবিলের উপর রয়েছে লাল মলাটের একখানা ছেঁড়া ফোড়া বই। আয়োজন দেখে মাটিমারের মনে হলো সে যে এখানে আসবে তা বোধহয় আগে থেকেই ঠিক করা ছিল, আর সেই জন্যই হয়তো তার স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছিল। হাতের ইশারায় মুখে ব্যান্ডেজ বাঁধা লোকটি মাটিমারকে একটা ইজি চেয়ারে বসতে বলল। তারপর ছোট্ট টেবিলখানার উপরে মোমবাতিটা বসিয়ে দিয়ে নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে যেতে ভুল করল না। মাটিমারের চোখ পড়ল মোমবাতিটার দিকে, তার নাকে এলো মোমের পোড়া গন্ধ। ক্ষয়ে যাওয়া মোমের খণ্ডটাও তো তার চেনা। মোমের খণ্ড এবং গন্ধ যেন মাটিমারকে নিয়ে গেল তার ছেলেবেলায়, নিয়ে গেল এলিজাবেথীয় ধাঁচে গড়া একখানা বাড়ির একটা ছোট্ট কামরার মধ্যে। টেবিলের উপর থেকে লাল মলাটের ছেঁড়া খোড়া বইখানা তুলল মার্টিমার। আতঙ্কে এবং উত্তেজনায় তার হাত দুখানা কাঁপছে। বইখানাকে চিনতে পেরেছে সে। ছোটবেলায় বাবার লাইব্রেরি ঘর থেকে যে বইখানা মার্টিমার নিয়ে এসেছিল এ তো সেই বই। বইখানার 50 নম্বর পাতা বের করল সে। এই তো পাতাখানা এখনো পিল দিয়ে আটকানো, মাঝেমার নিজেই তো এটাকে আটকে দিয়েছিল। বইয়ের গল্পটা পুরোপুরি পড়া হয়নি তার, যেটুকু পড়া হয়েছিল তাও এখন মনের পটে আবছা হয়ে গিয়েছে। মাঝেমার ঠিক করলো এবার সে বইখানার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়ে ফেলবে। ছেলেবেলায় সে যে লেখা ভালো করে বুঝে উঠতে পারেনি, আজ এই মাঝ বয়সে সে নিশ্চয়ই লেখাটাকে ভালো করে বুঝতে পারবে। লাল মলাটের উপরেই বড় বড় অক্ষরে বইখানার নাম লেখা। বইটার নাম মাঝরাতের এক্সপ্রেস। বইটার প্রথম প্যারাগ্রাফটা পড়বার পরেই মাটিমারের মনটা আতঙ্কে ছেয়ে গেল। বইটা যতটুকু সে পড়েছিল তা তার মনে পড়ে গেল। অবাক হয়ে সে দেখল যে এই বইয়ের কাহিনী তো তারই জীবনের গল্প। গল্পটি এমন, মানসিক দিক থেকে আর সব ছেলেদের চাইতে অন্যরকম 12 বছরের একটি ছেলে তার বাবার লাইব্রেরি থেকে একখানা বই নিয়ে আসে নিজের ঘরে। সেই বইয়ের 50 নম্বর পাতায় যে ছবিখানা ছিল সেটা দেখলে ছেলেটি খুবই ভয় পেত। অবশ্য আপাত দৃষ্টিতে দেখলে ছবিখানার মধ্যে ভয়ের কোনো ব্যাপারই ছিল না। ছেলেটা কিন্তু বইটা শেষ করতে পারেনি, কাজেই গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো তা সে ছেলেবেলাতে জানতেই পারল না। ছেলেটা বড় হলো, সেই বইটার কথা সে ভুলে গেল। গল্পটা যেটুকু সে পড়েছিল তাও তার আর মনে রইল না। মাঝ বয়সে এক অখ্যাত স্টেশনে মধ্যরাত্রে তার ছবিতে দেখার দৃশ্যটা বাস্তব হয়ে উঠল। নির্জন প্ল্যাটফর্মে নিজেরই মুখোমুখি হয়ে মাঝবয়সী লোকটি সংখ্যা শিহরিত অবস্থায় প্রাণ ভয়ে ছুটে পালালো। ছুটতে ছুটতে লোকটি এসে পড়ে পথের ধারের একখানা ছোট্ট বাড়ির সামনে। সেই বাড়িতে আশ্রয় পায় আতঙ্ক বিহ্বল মানুষটি। সারা মুখে ব্যান্ডেজ বাঁধা একটা মূর্তি তাকে নিয়ে যায় উপরতলার একখানা ঘরে। সেইখানে সে টেবিলের উপর একখানা বই দেখতে পায়। বইটার নাম মাঝরাতের এক্সপ্রেস। মাঝবয়সী লোকটি বইখানা পড়তে থাকে। অবাক হয়ে সে দেখে যে বইখানার ভেতরে যে গল্প রয়েছে তা হলো লোকটির নিজের জীবনেরই কাহিনী। বইয়ের যে ঘটনাগুলির কথা বলা হয়েছে সেগুলি চিরকাল ধরে ঘটতে থাকবে, চক্রাকারে আবর্তিত হবে ঘটনাগুলি। প্রথম থেকে রাস্তার ধারের বাড়ির সামনে আসা পর্যন্ত ঘটনাগুলি তিন তিনবার পড়ল মাটিমার। বিদ্যুৎ চমকের মতোই চকিতে একটা চিন্তা এসে তার মনকে শঙ্কাতুর করে তুলল। শঙ্কা বিহ্বল মাটিমারের মনে হল সে এক ভয়ঙ্কর বৃত্তের মধ্যে এসে পড়েছে। সে বৃত্ত ঘুরছে, ক্রমাগত ঘুরে চলেছে, আর তার সঙ্গে ঘুরছে মাটিমারও। এই অবিরাম ঘোরার হাত থেকে তার নিষ্কৃতি নেই। এই ঘটনাগুলি চিরকালই ঘটতে থাকবে। গল্পের ছোট বড় ঘটনাগুলির মধ্যে নতুন কিছুই নেই, সেগুলো চিরকাল ধরে একই রকম রয়েছে। সেগুলি ছিল, সেগুলো আছে, আর সেগুলো থাকবে। সেগুলোর তাৎপর্য আজ মাটিমার যেন নতুন করে বুঝতে পারল, নিজের মনে উপলব্ধি করতে পারল। কিন্তু যে মূর্তি তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে এলো সে কে? সে তো লম্বায় মাটিমারটির মতো। তাহলে কি ওটা তারই আরেকটা মূর্তি? আর সেজন্য কি ব্যান্ডেজ বেঁধে মূর্তিটা তার মুখখানাকে ঢেকে রেখেছে? এই প্রশ্নটা মাটিমারের মনে উঠবার সঙ্গে সঙ্গেই সে শুনতে পেল ঘরের দরজা খুলতে হবে। মুখে ব্যান্ডেজ বাঁধা লোকটি এসে থাকল। মোমবাতির আলোয় লোকটির ছায়াটাকে একটা অতি দীর্ঘ ভৌতিক অপছায়া বলে মনে হতে লাগলো। লোকটা এসে বসলো মাটিমারের সামনের ইজি চেয়ারে। এবার দুজনে মুখোমুখি, ঘরের মধ্যে সম্পূর্ণ নিস্তব্ধতা। সে নিস্তব্ধতা মনের উপর প্রচন্ড চাপের সৃষ্টি করে। অস্থিরতা আর অস্বস্তিতে মাটিমারের মন আচ্ছন্ন হয়ে উঠল। এই নীরবতার মধ্যে কেটে গেল অনেকক্ষণ। এক সময় লোকটা ধীরে ধীরে তার হাত দুখানা তুলল। মাটিমার বুঝতে পারল লোকটা এবার কি করতে চাইছে। লোকটা এবার খুলতে চাইছে তার মুখের ব্যান্ডেজ। আচ্ছা, মুখখানা কার? ওখানা কি তার নিজেরই মুখ? ও মুখ কি জীবিত নাকি মৃত মানুষের মুখ? ব্যান্ডেজের দুই প্রান্তে দুখানা হাত রাখলো মূর্তিটা। এক্ষুনি সে ব্যান্ডেজ খুলতে শুরু করবে, আর এক মুহূর্ত নষ্ট করা যায় না। যা করবার তা এক্ষুনি করে ফেলতে হবে। এখন মাটিমার একটা কাজই করতে পারে, আর সে কাজের কোনো বিকল্প নেই। এক লাফ দিয়ে মাটিমার ঝাঁপিয়ে পড়ল মূর্তিটার উপর। প্রাণপণ শক্তিতে কঠিন হাতে সে মূর্তিটার গলা টিপে ধরল। সঙ্গে সঙ্গে মাটিমারের মনে হলো তার নিজের গলাটাও কে যেন সারাশির মতো শক্ত হাতে টিপে ধরেছে। তার শ্বাস বন্ধ হয়ে এলো, তার মুখ থেকে ঘর ঘর গোঙানির শব্দ বেরিয়ে এলো, মূর্তিটার মুখ থেকেও বেরিয়ে এলো গোঙানির আওয়াজ। দুটো অবরুদ্ধ স্বর একসঙ্গে মিশে গেল। বোঝা গেল না কোনটা মাটিমারের আর কোনটা এই বাড়ির লোকটির কণ্ঠস্বর। গোঙানির শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একসময় মিলিয়ে গেল। ঘরের মধ্যে নেমে এলো মৃত্যুর নিস্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দিল বহুদিন আগেরকার এক ঠাকুরদার ঘড়ির টক টক শব্দ। ভেসে এলো বেলাভূমিতে আছড়ে পড়া সমুদ্র তরঙ্গের চাপা গর্জন্ধ্বনি। আজ এতদিন পরে মাটিমার সেই ভয়াবহ ছবিখানার হাত থেকে মুক্তি পেল। এতদিন পরে মাটিমার বোধ হয় মাঝরাতের এক্সপ্রেসের আরোহী হতে পারল, আর সেই এক্সপ্রেস গাড়িটা হল লাল মলাটের সেই পুরনো ছেঁড়া বইখানা।
আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছে শারমিন, আর এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প। আর আজকের গল্পের নাম ছিল মাঝরাতের এক্সপ্রেস, লিখেছেন অ্যালফ্রেড নয়েজ এবং পড়ে শোনালো সেতু। আর এখন চলে যাব আমরা আজকের কুয়াশার মূল কাহিনীতে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেল বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেল, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেল, 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525 হ্যাশে। চলে যাচ্ছি আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্বে। আজকের কাহিনী লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর এখন শুনবো গল্পের প্রথম পর্ব। তারপরে আবারও ফিরে আসছি, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর শুনছেন ABC রেডিও FM 89.2। যে জ্ঞান সেখানে কখনো কখনো হয়তো বন্ধ দরজা, তেমনি কোনো কল্পনা রিয়াকেও কি বারবার পৌঁছে দেয় 100 বছরের পুরনো কোনো সময়ের স্বপ্নে? নাকি স্বপ্ন আর সত্যির দূরত্ব খুব বেশি নয়? ঘুমের স্বপ্ন অথবা জাগরণের যুক্তি, কোনটাকে আমরা প্রাধান্য দেব? জাগরণের যুক্তি আমাদের ধোয়াতে মেঘ সরিয়ে দেয়, আবার ঘুমের স্বপ্ন কল্পনার কাছাকাছি পৌঁছে দেয়। কোনটা কতটা সত্যি অথবা কোনটার রহস্য কতখানি বা কোনটা আমরা বিশ্বাস করব, সেটা অন্য কথা। বিশ্বাস অবিশ্বাস, ধোঁয়া আগুন, স্বপ্ন ঘুম রহস্য আত্মা অভিশাপ, সবই কিছু জীবনের অংশ। কোনটাকে অস্বীকার করতে চাই, কোনটাকে যুক্তির কাঁটাতারের সীমানায় আটকে ফেলতে চাই, সেটা আমরা আমাদের মতো হিসেব কষে মেলাবো? তবে আজকের গল্পে যে কুয়াশা, তার সঙ্গে কে হাঁটবে? স্বপ্ন, কল্পনা, নাকি রহস্য আত্মা? কিছু মানুষ আছে যারা আজ এখানে তো কাল ওখানে, আবার পরশু সেখানে তো তরশু এখানে, এসব করেই বেড়ায়। অর্থাৎ সোজা কথা হচ্ছে, ভীষণই জার্নি করতে পারে। বন্ধু মহলে এমন দু একজন না থাকলে কিন্তু ঘুরে বেড়ানোর হুজুগটাই থাকে না। স্টুডেন্ট লাইফে তেমন হুজুগে টাইপের মেয়ে কখনোই ছিল না রিয়া। হয়তো বন্ধুরা সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছে, রিয়া বলতো তোরা যা আমি যাচ্ছি না, আমারও সব জানি জানি বিরক্ত লাগে, ঘরে বসে টিভি দেখবো, গান শুনবো আর পেট পুড়ে খাবো। কাছের বন্ধুরা রাগ করে ওকে বলতো আনকালচার, তাতে রিয়া কিছু মনে করতো না। অথচ সেই রিয়াই বিয়ের পর এত জার্নি করতে শিখে গেল যে এখন নভেম্বর ডিসেম্বর এলেই ওর অস্থির লাগতে থাকে, কোনো একটা ট্রিপ তার দেয়া চাই চাই। আর এই অভ্যাসটা হয়েছে ইশতিয়াকের জন্য। ইশতিয়াক খুব ঘুরে বেড়াতে পছন্দ করে আর এতটা এনজয় করে যে সত্যি রিয়ারও মনে হয় এত অল্প কদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি, অথচ পৃথিবীর সৌন্দর্যের দুচোখে ধারণ করব না। জন্ম মানে ইশতিয়াকের কাছে বিস্ময়। ইশতিয়াকের ধারণা, পৃথিবীর প্রতিটা মুহূর্তেই জীবনে বেঁচে থাকার অর্থ রয়েছে। অচেনা ঘাসফুল থেকে ড্রয়িং রুমের শৌখিন ভেলভেটের রঙিন ফুল, সবই তুই জীবনের জন্য। তাহলে কেন পৃথিবীর এত বিচিত্র সবুজ, এত বিস্তৃত নীল আর বাহারি রঙিন অচেনা ফুল, প্রজাপতির রং, এসব থেকে নিজেকে সরিয়ে রাখবে? এক কথায় ইশতিয়াক ভীষণ মাত্রায় প্রকৃতিপ্রেমিক। তার কাছে প্রকৃতি ঈশ্বর, প্রকৃতি প্রার্থনা। সৃষ্টিকে ভালোবাসলেই তবেই তো নিজেকে ভালোবাসা সম্ভব। জন্মের বিষয় ইশতিয়াককে আরো বিস্মিত করে ভালোবাসায়। ইশতিয়াকের পৈতৃক বাড়ি কুষ্টিয়ায়, ভীষণ গোছানো এবং পরিচ্ছন্ন একটি শহর। তার চেয়ে বড় কথা, ওদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তেমনি এক পার্বণে যোগ দিতে রিয়া ইশতিয়াক রওনা করল এইবার। তবে ঠিক কুষ্টিয়া শহরে নয়, ইশতিয়াকের ছোট কুকুর বাড়ি। রিয়া এত গল্প শুনেছে ওই বাড়ির যে মনে মনে একটা ছবি আঁকা হয়ে গেছে তার। বাড়িটা অনেক পুরনো জমিদার বাড়ি, ছোট ফুপুর দাদার শ্বশুরের সঙ্গে জমিদারের উঠা বসা ছিল, এবং সেই আমলেই নাকি উনি এই জমিদার বাড়িতে উপহার হিসেবে পেয়েছিলেন। ঢাকা থেকে 2 দিন আগে ওরা কুষ্টিয়া পৌঁছেছে, আজ রওনা দেবে ওই উৎসবের বাড়িতে। দুপুরের পর বাড়ির উঠান থেকে মাইক্রোবাসে করে রওনা দিল। সবাই আগে গিয়েছে, তবে রিয়ার এটা প্রথমবার। এক গাদা দেব ননদ যা সঙ্গে করে ওরা হইচই করে গাড়িতে উঠছে। উৎসব মানে হচ্ছে জমিদারি বিশাল পুকুরে রীতিমতো টিকিট কেটে মাছ শিকার। মোটামুটি বেশ বড় সড়ো করেই এই উৎসব হয় ওই এলাকার এই মাছ শিকারে, কিন্তু সেটা শুধু ওই জমিদারি পুকুরে। রিয়া ভীষণ এক্সাইটেড,
এই আকাশবাসী, তোদের সাথে ব্যাগ দুইটা করে কেন রে?
কি বলো ভাবি, ট্যুর তো 5 দিন, আবার বাড়তেও পারে, ব্যাগ দুইটা হবে না?
আরে তোরা কি বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি?
ওই উৎসবে তো তুমি যাওনি, বিয়ে বাড়ি ফেল মারবে দেখো।
এই রিয়া, আমার মেরুন পাঞ্জাবিটা নিয়েছো তো?
হ্যাঁ, একবার তো বললাম। আর তুমি পাঞ্জাবি পাঞ্জাবি বলে এত অস্থির হচ্ছ কেন? সারাক্ষণ তো টি শার্ট পরেই থাকবে আমি জানি।
এই তো ভাবি, বললাম না যেদিন মাছ শিকার হবে সেদিন রাতে জম্পেশ খাওয়া দাওয়া হবে, মানে পিকনিক, সবাই হেভি সাজগোজ করে ফটোশুট করবে।
আজকাল তো লোকে 3 পদ ভর্তা করলেও সেটা টেবিলে সাজিয়ে ফটোশুট করে, ফেসবুকে আপলোড করতে হবে না? শান্তি,
তুমি যা ভাবছো তা নয়, এই উৎসবটা অন্যরকম একটা মজার উৎসব।
সবাই একসঙ্গে হলে উৎসব লাগে না, এমনিতেই তো মজা হয়, বুঝলে?
কই, চলো চলো সবাই গাড়িতে ওঠো।
গাড়ি চলছে পিচ খেলা পথে, দুপাশে সবুজ গাছগাছালি, চলছে হাতছানি সঙ্গীত। জানালার কাঁচের বাইরে সিনেমার মতো চোখের ক্যামেরায় বন্দী হচ্ছে অসংখ্য আকুণ্ড আদুরে বেগুনি ফুল, অপূর্ব। বিকেলের সোনার রোদ আকাশে বিলীন হয়ে গেছে, তাই সবাই বাইরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে চোখ মেলে দিয়েছে প্রকৃতির উৎসবে, যে উৎসব আরো মুখরিত করে মানুষের ভীষণ ঘনিষ্ঠ উৎসবগুলোকে। সত্যি বেঁচে থাকাটাই আনন্দময়। একের পর এক অচেনা ছোট্ট গ্রাম ছেড়ে রিয়ার এই নতুন পথে চলা। মাইল ফলকে লেখা পড়ছে রিয়া, অদ্ভুত অদ্ভুত নাম সব, ভেড়ামারা, আল্লার দরগা, কল্যাণপুর, দৌলতপুর, অবশেষে জয়রামপুর। সন্ধ্যাকে সঙ্গে নিয়ে সবাই জমিদার বাড়ির উঠোনে পৌঁছল। সন্ধ্যার রহস্যময় আলো আঁধারের খেলা জমিদার বাড়িকে আরো রহস্যময় করে দিয়েছে, কিন্তু রিয়ার মনে যে ছবিটা আঁকা ছিল তার সঙ্গে এবাড়ির কোনো মিলই নেই। মনে হচ্ছে প্রায় আকাশকে ছুটে যায় এই পুরনো বাড়ির পাঁচিল, কারো কাজের ঠিক সঠিক ডিজাইন মনে হচ্ছে নেই। অবশ্য সকাল না হওয়া পর্যন্ত এত কিছু ভেবে নেওয়া উচিত নয়। এই তোরা চল তাড়াতাড়ি খেয়ে নে, কাল কিন্তু অনেক কাজ।
ভাবি, তোমার নিশ্চয়ই অস্থির লাগছে, বাড়িটা ঘুরে দেখা হলো না। যাক, দুঃখ করো না, কাল তো উৎসব সন্ধ্যায়, সারাদিন তোমাকে আমি জমিদার বাড়ির ইতিহাস শোনাবো, বাড়ির আনাজ কানাজ ঘুরে দেখাবো, ওকে?
সত্যি রে আকাশ, এত গল্প শুনেছি, কখন যে সবগুলো ঘর দেখবো।
এই কে কে ছাদে ঘুমাবি হাত তোল, লাপটা বিছানা পাতা হবে, তারপর মাছ মারার চার বানানোর মাস্টার প্ল্যান।
মানে এতগুলো ঘর থাকতে ছাদে যাবো?
জি, ইহাই আমাদের পূর্ববর্তী জমিদারি নিয়মাবলীর মধ্যে পড়িয়া থাকে জনাবা।
বাব্বা, জমিদার বাড়িতে ঢুকতে না ঢুকতেই জমিদারি নিয়মের শাসনে একেবারে কাপ হয়ে গেলে?
আরে না ভাবি, আসলে মাছ শিকারের চার বানানোটাই মূল বিষয়।
চার মানে?
আহারে, শহুরে শপিস গ্রামের কিচ্ছু জানে না।
প্লিজ ইস্তিয়া, এত ভাব নিও না তো, এক জীবনে মানুষের সব জানতে হবে এমন কোনো কথা নেই, বুঝছো?
সরি সরি, আসলে শহরের শৈশব আর গ্রামের শৈশবে যে কত পার্থক্য এটা তুমি জানোই না।
তোরা যা, ছাদে বিছানা বালিশ দেওয়া হয়েছে, কিন্তু সাবধান, ঘুমানোর আগে মাথার উপরে চান্দিনা টাঙিয়ে নিস, কিন্তু খোলা আকাশের নিচে খুব ঠান্ডা লাগবে।
তুমি না হুকু, এখনো আমাদের বাচ্চা ভাবো তাই না, আমরা সারা রাতই কাজ করব।
তাহলে আমার মেয়েরা সব কি করব?
তোমরা ফুকুর কাছ থেকে এই বাড়ির ভুতুরের রহস্য গল্প শোনো।
রাতে অনেক গল্প হলো, তবে সব গল্পই উৎসব ঘটিত। পুরনো জমিদার বাড়ি গিয়ে কেউ কিছুই বলল না, শুধু ফুপু বলল একটা সময় পর্যন্ত এটা একটা অভিশপ্ত বাড়ি ছিল, ব্যাস। অবশ্য সবাই নিশ্চয়ই এত বড় এই গল্প শুনে ফেলেছে যে এখন আর জমিদারি পুরনো গল্পে রিয়ার মতো আগ্রহ নেই কারো। বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেল, আর ভাঙবে নাই বা কেন, এত হইচই, ছেলেগুলো তো সারা রাত ঘুমায়নি, মাছ ধরা চার বানিয়ে বসে বসে কাঠ খেলে রাত পার করেছে, সবাই ব্যস্ত। রিয়া একাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, যা বিশাল এক একটা ঘর, কারুকার্যময় অসংখ্য জানালা, আর পিলারগুলো তো এত চওড়া যে 3-4 জন মিলে রাউন্ড করে দাঁড়ালে তবেই পুরোটা পিলার ধরা যাবে। উঁচু উঁচু পিলারের মাথায় ফুল লতা পাতার নকশা আঁকা,
রিয়ার ধারণা সব জমিদারদের রুচি আসলে এক জায়গায় আটকে ছিল। এই ব্যবস্থা যত জমিদার বাড়ি রিয়া দেখেছে সব বাড়ির চেহারা কোথাও না কোথাও কোনো না কোনো মিল রয়েছে। সবচেয়ে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে অযথা বিশাল বিশাল ঘর, বারান্দা আর পিলার। সত্যি জমিদাররাই বোধহয় খুব বেহিসাবে ছিল, চারদিকে শুধু অপচয় আর অপচয়। তবে এই বাড়ির নিচতলায় কোনো বারান্দা নেই, দরজাতে জানালা বেশি। দোতলার চার পাশে বারান্দা আর দক্ষিণের বারান্দাটা এত সুন্দর যে রিয়ার এখন মনে হচ্ছে না, রুচি বিষয়টা আসলে অন্য জিনিস। রুচি মানুষ জন্মগতভাবে নিয়ে আসে, জন্মের পর কারো দেখে দেখে রুচি হয় না। এই একটা বারান্দাই জমিদারের রুচির পরিচয়। তিনি এমনভাবে বারান্দাটা বানিয়েছেন যেন বারান্দা থেকে পুকুরের প্রতিটা ঘাট দেখা যায়। অন্য বারান্দাগুলোর সঙ্গে এই বারান্দার নকশারও কোনো মিল নেই। অসংখ্য রঙিন নাম না জানা ছোট ছোট পাখির কারুকাজ বারান্দাটাকে কেমন যেন আকাশের মতো পরিচিতি দিয়েছে। অপূর্ব, অদ্ভুত সুন্দর, রিয়া মুগ্ধ। আর বারান্দা থেকে পুকুর ঘাট থেকে সে আরো বিস্মিত।
ভাবি তুমি এখানে, তোমাকে আমি নিচে খুঁজে এলাম।
তুই তো বললি বাড়ি আনাজ কানাজ দেখাবি, তা তোকেই তো দেখতে পাচ্ছিলাম না সকাল থেকে।
আর বলো না, ভাবছি এবার বড় মাছটা আমিই ধরবো, তাই আশপাশটা দেখছিলাম কোথাও পিঁপড়ার ডিম পাওয়া যায় কিনা।
পিঁপড়ার ডিম দিয়ে কি হবে?
আরে ভাবি, পিঁপড়ার ডিম হচ্ছে মাছ ধরার ম্যাজিক। যাকগে, বাড়িটা কেমন লাগলো?
নিচতলা থেকে দোতলাটাই বেশি সুন্দর, আর এই বারান্দাটা তো অসাধারণ।
বাড়ির নাম জানো তো?
না তো, সত্যি তো? এই বাড়ির নাম কি রে?
সে কি ভাইয়া বলেনি কখনো?
না তো।
তাহলে আমিও বলবো না, তুমি বরং ভাইয়াকে জিজ্ঞেস করো।
খেয়ালই করছিস কেন, বাড়ির নামে নিশ্চয় কোনো ভূতরে গল্প নেই বা অভিশাপ নেই।
আমার জানা মতে বাড়ির নামের সঙ্গে নাকি অভিশাপ জড়িয়ে আছে।
তুই এসব বিশ্বাস করিস নাকি?
না, ওইসব তো অনেক পুরনো গল্প, নতুন বইয়ের সেলফ এখন ঠাসা, পুরনো বই তো নিচে ধুলো পড়ে বিবর্ণ।
আই, তুই প্রেম প্রেম করছিস না তো, কেমন যেন কাব্যিক ঢঙে কথা বলছিস।
মানে কি, রবীন্দ্রনাথ সারাক্ষণই প্রেমের মধ্যে ডুবে থাকতেন, আর কোনো কাজ ছিল না ওনার, তা না হলে এত গান কবিতা কাব্য কিভাবে লেখা সম্ভব?
বাড়ির নামটা বলবি তুই?
আর একটু অনুনয় বিনয় করো না ভাবি, আমি একটু ভাব নেই।
ঠিক আছে, যা, তোকে আর জিজ্ঞেস করবো না, মিস্টারকে জিজ্ঞেস করে নেব।
আচ্ছা, বাড়ির নামটা আমি বলছি। বাড়ির নাম হচ্ছে ঘড়ি বাড়ি, কিন্তু কাউকে বলো না যে নামটা আমি তোমাকে বলেছি।
ওকে, বলবো না।
রিয়া দেখলো আকাশের মতো ইস্তিয়াকে ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে সেও কোথাও পিঁপড়ার ডিম পাচ্ছে না। ইস্তিয়াকের ধারণা বাকিরা সবাই সব জোগাড় করে ফেলেছে, শুধু তারই প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। রিয়া ইস্তিয়াকের কাছ থেকে জানলো মাছ ধরার জন্য যে চার বানানো হয় তাতে লাগে খৈল প্লাস আনি। আনি হচ্ছে এক ধরনের সুগন্ধি, মেথি প্লাস ধানের তুষ, এসব একসঙ্গে মিশিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় চার। একদম নতুন জানলো রিয়া বিষয়টা। মাছ ধরার আরো নানান কৌশল শুনল রিয়া, আশ্চর্য, এত নিয়ম। রিয়া তো ভেবেছিল বড়শি নিয়ে বসলেই বুঝি হয়। বল্লা প্লাস লাল পিঁপড়ার ডিম হচ্ছে মাছদের সবচেয়ে প্রিয় খাবার, এটাও তার কাছে নতুন। এসব গল্প শুনতে শুনতে হঠাৎ রিয়ার ঘড়ি বাড়ি নামটা মনে পড়লো।
বুঝলে রিয়া, দেশটা এত আধুনিক হয়ে যাচ্ছে যে আশেপাশে কোথাও লাল পিঁপড়ার ডিম পাচ্ছি না।
তুমি তো বাচ্চাদের মতো করছো।
আরে না না, আমি ভাবছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা, ওরা তো এসব থেকে সত্যি সত্যি বঞ্চিত হবে।
মানে?
এই যেমন ধরো চিঠি, এসএমএস এসে এমন অবস্থা করলো যে চিঠি প্লাস চিঠির খাম একসময় জাদুঘরে থাকবে। আমরা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দেখাবো এটা চিঠি, কাগজ কলমে চিঠি লিখতে হয়।
তাহলে লাল পিঁপড়ার ডিমও জাদুঘরে পাওয়া যাবে নিশ্চয়ই।
তুমি কি আমাকে কোনোভাবে তাচ্ছিল্য করছো?
না তো। আফিস্তিয়া, এই বাড়ির নাম যে ঘড়ি বাড়ি, এটা তুমি আমাকে বলনি কেন?
তোমাকে এই নামের কথা কে বললো? যেই বলুক, ঘড়ি বাড়ি নিয়ে কোনো কথা তুমি দয়া করে ফুপু বা ফুপার সামনে বলো না, প্লিজ।
এত সিরিয়াস হচ্ছ কেন? কি আছে এই ঘড়ি বাড়ি নামের মধ্যে?
যাই থাকুক, এটা ওদের বিশ্বাস, আমাদের কোনো অধিকার নেই অন্যের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করা।
মানেটা ঠিক বুঝলাম না, অন্যের বিশ্বাস মানে নাকি তোমারও বিশ্বাস আছে?
বিশ্বাসটা যার যার ব্যক্তিগত, বিশ্বাস আছে বলেই এখনো লোকে টিয়া পাখির ঠোঁটে সাদা খাম তুলে ভাগ্য দেখে, আবার কেউ কেউ এটাকে হাস্যকরও বলে।
তুমি কি টিয়া পাখির ঠোঁটে তোলা খামের দলে?
আমার বিশ্বাসে কারো কিছু আসবে যাবে না, তবে ফুপুদের পরিবার যেহেতু বিষয়টাকে মানে, সেহেতু আমাদের উচিত হবে এটা নিয়ে বাড়াবাড়ি না করা। ইনফ্যাক্ট আমরা কখনো করিও নি।
আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি টিয়া।
হ্যাঁ, সেটাই তোমাকে মনে করিয়ে দিলাম। প্লিজ রিয়া, এই বিষয়টা নিয়ে আর কথা বলো না।
তাহলে গল্পটা তুমি আমাকে বলো।
বলবো বলবো, অন্য সময়, এই বাড়িতে না।
প্রিয়া ভীষণ অবাক হলো ইশতিয়াকের কথা শুনে, কিন্তু ভেতরে ভেতরে একটা জানার ইচ্ছে যেন আরো প্রবল হলো। কে আছে এই ঘড়ি বাড়ি গল্পে? ঘড়ি বাড়ির নামটা শোনার পর একটা অদ্ভুত জিনিস রিয়া লক্ষ্য করলো, এই বিশাল বাড়ির কোথাও কোনো ঘড়ি নেই। আশ্চর্য, অথচ এই নিয়ে কারো কোনো প্রশ্নও নেই। কথায় কথায় রিয়া একবার ফুপুকে বলল, বাড়িতে কোনো ঘড়ি নেই কেন? ফুপু যেন এড়িয়ে গেল, বলে সবাই মোবাইলে আজকাল টাইম দেখে, যখন মোবাইল ছিল না তখন কিভাবে সময় দিত? জানতে চাইলে ফুপু যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, তখন সূর্য দেখে সময় পরিমাপ করা হতো, এ বাড়িতে ঘড়ির কোনো চল নেই। যাক, যেহেতু উনি বিষয়টা নিয়ে কথা বলবেন না, সেহেতু বাড়াবাড়ি করার কোনো দরকারই নেই। কিন্তু বাড়াবাড়ি করার কোনো বিষয় যদি নিজে যেতে এসে সামনে পড়ে তখন আর কি করার? সকালের পর থেকে পুকুর ঘাটে আলোকসজ্জার জন্য লোকজন এলো, ঘাট সাজাচ্ছে। চারটা ঘাটের চারটা নাম, তবে শেষ নামটা রিয়ার জন্য আবারও চমক, শাপলা, শালুক, গোলা এবং ঘড়ি। চার নম্বর ঘাটের নাম কি ছিল কেউ জানে না, লোকে ওই ঘাটকে ঘড়ি ঘাটই বলে। তার চেয়ে অবাক বিষয়, তিনটা ঘাটেই উইল নিয়ে বসা হবে, শুধু ঘড়ি ঘাটে কেউ বসবে না। মানে কি এসবে? ওই ঘাট কি কোনো দোষ করলো নাকি? রিয়া শুনল ওই ঘড়ি ঘাটে অনেকে নাকি অনেক অশরীরী আত্মা ভূতপ্রেত দেখেছে, তাই ভয় কেউ ওই দিকটায় যায় না। মনে মনে রিয়া অস্থির হয়ে আছে ঘড়ি বাড়ির গল্পটা শোনার জন্য। একসময় আনমনে বাড়ির পশ্চিম দিকের বারান্দার কোনায় দাঁড়াতেই হঠাৎ রিয়ার চোখে পড়ল ওই দিকটা একটা ঝোপ মতো, আর মনে হচ্ছে একটা কাঠের দরজাও রয়েছে। দরজার ওপাশের ঝোপটা দেখে রিয়া আনন্দিত হয়ে উঠল, তার মানে ইশতিয়াকও লক্ষ্য করেনি। ওখানে গাছগাছালির মধ্যে যদি লাল পিঁপড়ার ডিম পাওয়া যায় দারুণ হবে। ইশতিয়াকের আনন্দ দেখার জন্য রিয়া দ্রুত নিচে নেমে এল, তারপর কাউকে কিছু না জানিয়ে সবার চোখ এড়িয়ে পশ্চিম দিকটার ওদিকে চলে গেল। এখানটা বড় বড় ঘাস, তার মানে এই দিকটায় লোকের আনাগোনা নেই। বুনো ঘাস আর এখানে ওখানে জমে থাকা শেষ বর্ষার কিছু জমানো জলরাশি অবহেলার মধ্য দুপুরের গ্রহণ করছে। যদি কেউ হেঁটে যায় স্বচ্ছ সবুজ জলের আয়নায়, কি যে সুন্দর লাগছে! এত সুন্দর অথচ ইশতিয়াকের চোখেই পড়ল না। কাঠের দরজাটার যে একসময় বেশি দম্ভ ছিল তা তার শুকনো ভাঙা ফাটা অবয়বই বলে দিচ্ছে। দরজার উপরের দিকটায় বোধ হয় কোনো পাখির কারুকাজ ছিল, অযত্নের দাপটে সবটাই বিলীন প্রায়। রিয়া দরজা ছেলে ওপাশে চলে এলো। অসংখ্য গাছগাছালি, কিন্তু কোথাও তো কোনো ওই রকম কিছু চোখে পড়লো না। লাল পিঁপড়ের বাসার জন্য যে বর্ণনাটা শুনেছিল রিয়া ইশতিয়াকের মুখে, ধুত, মনটাই খারাপ হয়ে গেল রিয়ার। প্রায় 20-25 মিনিট ধরে গাছে গাছে চোখ বুলিয়ে যখনই চলে আসবে তখনই রিয়া থমকে দাঁড়ালো। আরে এটা কি? একটা ঘর দেখছি, একটা দরজা, কোনো জানালা নেই। আজব, এই বাড়িতে তো দরজা চেয়ে জানালা বেশি। এটা কি কোনো গুপ্ত ঘর নাকি শাস্তি ঘর? তবে হয়তো চলে আসছে চেয়েও আবার পা বাড়ালো। কৌতূহল রিয়াকে বিবর্ণ সেই ঘরটাতে পৌঁছে দিল।
কি দেখছি আমি? এটা এটা তো একটা ঘড়ি, এত বিশাল ঘড়ি আমি তো জীবনে দেখিনি। এই ঘড়ি নিয়ে কি তবে এইবারের গল্প? না না, আমি বরং এখন যাই, কেমন যেন গা থমথম করছে। হ্যাঁ, এত ভয় লাগছে কেন?
সন্ধ্যা থেকে বাড়ির পুকুর ঘাটে উৎসবের নানান আলোকবিন্দু যেন সবার চোখে মুখে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। সত্যি মনে হচ্ছে একটা ছোটখাটো মেলা। সবাই হুইল নিয়ে চেয়ার নিয়ে যে যার জায়গায় বসে পড়েছে। কারো কারো হুইলের সুতায় অন্য কারো হুইলের সুতা সহ মাছ আটকে যাচ্ছে, অথচ কোনো বিশৃঙ্খলা নেই। যার সুতায় অন্যের মাছ আটকে যাচ্ছে সে কেবল সুতো ছেড়েই যাচ্ছে। এটাও এক ধরনের খেলা। পুকুরের চারপাশে গ্রামের বাচ্চাদের জন্য রঙিন বেলুন, বাদাম ভাজা, চিপস, চকলেটের পসরাও রয়েছে। বাড়ির বয়স্ক মহিলাদের জন্য দক্ষিণের বারান্দায় বসার ব্যবস্থা, আর যারা কাছ থেকে দেখতে চায় তাদের জন্য পুকুরের চারপাশে বসার ব্যবস্থা করা হয়েছে। শুধু ঘড়ি খাটটা এত ব্যস্ততায়ও নিশ্চুপ পড়ে আছে, যেন একটা আঁকা ছবি দেয়ালে বন্দি। কেউ তাই এর গায়ে পা রাখছে না। সবচেয়ে বড় মাছটা কেন চাঁদ ফুপা, প্রায় 14 কেজি ওজনের একটা রুই মাছ। ওই মাছে আজ পিকনিকের স্পেশাল রান্না। সবাই দারুণ ব্যস্ত, শুধু রিয়ার মন ওই ঘড়ি ঘরে কোনোভাবেই ব্যাপারটাকে মাথা থেকে সরাতে পারছে না। চারদিকে এত লোকজন, আচ্ছা এক ফাঁকে যাবে নাকি ওই দিকটায়? কারো চোখে পড়লে আমার বিপদ। রিয়া অতটা সাহসী নয়, যদিও আবার রহস্যময়। একটা দেশা তাকে মায়ার মতো ডাকছে। অনেক ভেবে চিনতে আস্তে করে হইচই থেকে সরে এসে যেই পশ্চিম দিকটায় যাবে তখনই আকাশ ডাকে,
এই ভাবি কই যাও, তোমাকে ভাইয়া ডাকছে। ভাইয়ার কোন টিচারের সঙ্গে দেখা হয়েছে, তোমাকে ওই দিকটায় যেতে বলেছে।
ও আচ্ছা, যাচ্ছি।
জানো রিয়া, একবার আমিও কিন্তু সবচেয়ে বড় মাছটাই ধরেছিলাম, এইবার বড় ফুপাই ফাইনাল গোলটা দিয়ে দিল।
তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, তোমার স্যার এসেছে শুনলাম।
ও হ্যাঁ, স্যার তো চলে গেলেন, স্যারের বাড়ি এই গ্রামেই। উৎসব কেমন লাগলো?
দারুণ। হ্যাঁ,
ইস, বড় মাছটা ধরতে পারলাম না। লাল পিঁপড়ার ডিম হলে ঠিক আমি
হয়েছে। বাচ্চাদের মতো করো না তো, বড় ফুপা তো তোমার সেই লাল পিঁপড়ার ডিম ছাড়াই বড় মাছটা ধরে ফার্স্ট হলেন। যত সব আজগুবি অজুহাত, তুমি আসলে মাছ ধরতেই জানো না।
বলো বলো, মেনে নিলাম।
এটা ভেবে এনজয় করো যে শেষ পর্যন্ত আমরাই জিতলাম। যদি বাইরের কেউ বড় মাছটা পেত তাহলে আমাদের সবারই মনটা একটু খারাপ হতো।
তাই তো, সত্যিই তুমি খুব বুদ্ধিমতী।
জি জানাম, মেয়েদের এমন অনেক গুণ আছে যা ছেলেদের কোনোদিনই ছিল না। আকাশ এদিকে আয় তো।
বলো, যা বলো তাড়াতাড়ি বলো, আমাকে এক্ষুনি আবার শহরে যেতে হবে।
কেন?
আর বলো না, আব্বু বললো রাত 12টার পর গান বাজনা হবে, তাই সাউন্ড সিস্টেম ম্যানেজ করতে যাচ্ছি।
ও আচ্ছা, যা তাহলে আসবি কখন?
এই তো বেশিক্ষণ লাগবে না, মোটরসাইকেল নিয়ে কয়েকজন যাচ্ছি, ধরো 30 বা 35 মিনিট। কেন, কোনো দরকার?
হ্যাঁ, আচ্ছা তুই এলেই তারপর বলবো।
রাত প্রায় 10:30। বড় ফুপা এরই মধ্যে গানের আসর নিয়ে বসে গেছেন। ছোট ফুপা স্থানীয় একজন শিল্পী নিয়ে এলেন, তিনি চমৎকার দরদ দিয়ে লালন গীতি গাইছেন। পুকুর পাশ থেকে গানের হালকা সুর ভেতর বাড়িতে ভেসে আসছে। মিলন হবে কতদিনে? আর এদিকে পশ্চিম দিকটায় রিয়া আর আকাশ ফিস ফিস করে কথা বলছে।
ভাবি, ভাইয়া যদি টের পায় তোমাকে তো কিছু বলবে না, আমার হাত পা ভেঙে দেবে।
চুপ কর তো, তুই কি সব বিশ্বাস করিস? ওই যে ঘুরি ঘরের কোন অশরীরী গল্প আছে ওগুলো সব বিশ্বাস করিস তুই?
সত্যি বলতে আমি একদম ওসব বিশ্বাস করি না, কারণ সত্যি যদি কোনো গল্পের ভূত প্রেত বা অতীত আত্মা পৃথিবীতে থাকতো তবে আমার চোখে পড়তো নিশ্চয়ই।
এমন ভাব নিচ্ছিস যেন তো জীবনের বয়স অনেকখানি, সবে তো ও লেভেল পাস করলি, আজকেই হয়তো কিছু দেখে ফেলতে পারিস।
ভয় দেখাচ্ছ?
তুই যে ভয় পাস না এটা আমি জানি বলেই তোকে সঙ্গে নিয়ে এলাম। এদিকে কেউ আসছে নাকি?
না, ওরা রান্নার লোক, ওই দিকটা যাচ্ছে। আস্তে আস্তে হাঁটো। আচ্ছা, ওই ঘরে গিয়ে তুমি কি করবা?
আমি ঘড়িটা ভালো করে দেখব।
ওই ঘড়ির মধ্যে কিচ্ছু দেখার নেই, শুধু একটা খোলস পড়ে আছে।
তার মানে তুই এই ঘরে এসেছিলি?
আমি শুধু কেন, আমার ধারণা সবাই, এমনকি গ্রামের লোকজনও সুযোগ বুঝে এই ঘরে ঘুরে গেছে।
মানে?
মানে নিষিদ্ধ যে কোনো বিষয়ের প্রতি মানুষের তীব্র আকর্ষণ সেই পৃথিবীর সৃষ্টি থেকে। তুমি কেন এত আগ্রহ নিয়ে এসেছো বলো তো? এজন্যই তো এখানে আসা নিষেধ।
তুই অনেক বড় হয়ে গেছিস, আর ছোট্টটি নেই। মোবাইলে টর্চ আছে?
না, মোবাইলের আলোতেই দেখা যাবে।
অদ্ভুত জমিদার বাড়ি, যে বাড়ির নামটিও বড় অদ্ভুত, ঘড়ি বাড়ি। ঘড়ির সঙ্গে সেই বাড়ির কি রহস্য সেটা প্রথমে কিছুতেই জানতে পারেনি রিয়া। তার সে গিয়েছিল একটি উৎসবে, মাছ মারার একটি উৎসবে যোগ দিতে। তারপর আস্তে আস্তে সেই বাড়ির পেছনে একটা অদ্ভুত ঘরে, ঝোপঝাড়ের পেছনে লুকোনো একটি ঘরে একটি ঘড়ি দেখতে পায়। এবং সেই ঘড়িটি নিয়ে সে তার স্বামীর সঙ্গে যখন আলাপ করতে যায়, তার স্বামী ইশতিয়াক তাকে বারণ করে। এবং সেই ঘড়ি ঘরটি নিয়ে একজনের সঙ্গে সে আলাপ করে, সে হচ্ছে তার দেব আকাশ, যাকে নিয়ে সে উৎসবের পরের দিন সেই ঘড়ি ঘরে আবার ঢুকতে চায়। রিয়া জানতে চায় কি আছে সেই ঘড়ি ঘরের রহস্য, এবং একটি ঘাটের নামও ঘড়ি ঘাট কেন? আমরা এখন পর্যন্ত কিছু জানি না, আমরা বাকিটা জানবো এই পর্ব থেকে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কোয়াশে, সাথে আছে শারমিন। কিন্তু পরের পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেলে 23 টাকা রিচার্জেই 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কোয়াশে। আকাশকে অনেক রিকোয়েস্ট করে সঙ্গে নিয়ে রিয়ার ঘড়ি ঘরে আবার এলো। অবশ্য আকাশের কৌতূহল বরাবরই ছিল বইকি, ঘড়ি ঘরের অদ্ভুত একটা নির্জনতা ওদের কেমন যেন একটা ঘোরের মধ্যে পৌঁছে দিল। ঘড়িটাকে মনে হচ্ছে জীবন্ত একটা কিছু, ঘড়িটা যেন ক্লান্ত একা থাকতে থাকতে ওদেরকে দেখে কথা বলতে চাইছে। বিশাল ঘড়ির প্রতিটা সময় অসংখ্য রোমান হরফে লেখা, তার বেশিরভাগ সংখ্যাই নেই, শুধু ছাপটা বোঝা যাচ্ছে। 3টার 8টার কাটা, অর্থাৎ সংখ্যা দুটো এখনো রয়েছে। ওভারশেপ ডায়ালের নিচের লম্বা পেতুলের পেন্ডুলামটা এই অন্ধকারেও যেন তার অবস্থান বুঝিয়ে দিচ্ছিল। হঠাৎই আনমনে পেন্ডুলামটা একটু দুলিয়ে দিল। আশ্চর্য, অলৌকিক জাদুতে যেন ঘড়ির সেকেন্ডের কাঁটা নড়ে উঠল। কি, ঘড়িটা তো একদম ঠিকই আছে, তার মানে এটা বন্ধ করে রাখা হয়েছে। এখন রিয়া কি করবে? ঘড়িটা বন্ধ করতে পারছে না। বন্ধ করার কোনো বিশেষ নিয়ম আছে নাকি? দুজনে মিলে কোনোভাবেই ঘড়িটা বন্ধ করতে পারলো না। দেয়ালের আশেপাশে কোনো কিছু দেয়া আছে কিনা সেটা দেখতে গিয়ে ওরা আবিষ্কার করলো বড় ঘড়িটার ডান ও বাম পাশের দেয়ালে বিভিন্ন সাইজের ঘড়ির ছাপ। অনেকদিন দেয়ালে কোনো পেন্টিং রাখলে সেখানে পেন্টিং এর মাপে একটা ছাপ পড়ে যায়। ঠিক এটাই ঘটেছে, তার মানে পুরো দেয়ালে অসংখ্য ঘড়ি ছিল, এটাই তার প্রমাণ। এটা তাহলে শুধুই ঘড়ি ঘর যেখানে নানা সাইজের ঘড়ি রাখা হতো? কি এমন রহস্য লুকিয়ে আছে ঘড়ি ঘরে যা রিয়া জানতে পারছে না? না, আছে ইশতিয়াককে বলবে, যেন ঘড়ি ঘরের গল্পটা তাকে বলে।
এদিকে ভেতরে ভেতরে একটা অপরাধবোধ রিয়াকে কষ্ট দিচ্ছে, কেননা সত্যি সত্যি ওরা ঘড়িটা বন্ধ করে আসতে পারেনি সে রাতে। আর এ কথাটা সবার কাছ থেকে ওরা গোপন করে গেছে। কিন্তু যদি কোনো ক্ষতি হয় এতে কি করবে রিয়া তখন? আকাশের কোনো দোষ নেই, ও বাচ্চা ছেলে। অনেক ভেবে চিনতে ইস্তেককে জানালো রিয়া,
তোমাকে একটা কথা বলবো, প্লিজ রেগে যেও না, আমি খুব টেনশনে আছি।
বলো। ও শোনো, কাল আমরা সবাই মিলে নদীর পাড়ে বেড়াতে যাব।
তুমি আমার কথাটা একটু সিরিয়াসলি শোনো।
ও হ্যাঁ বলো, কি বলছিলে?
আমি জানি তুমি ভীষণ রেগে যাবে, কিন্তু
আহা মূল বিষয় আসো, ভূমিকা এত বড় হলে শোনার আগ্রহ হারিয়ে ফেলবো।
আমি মানে আমি ওই ঘড়ি ঘরে আবারও গিয়েছিলাম।
কিন্তু কেন? আমি তো বললাম ওই বাড়ির কেউ বিষয়টা পছন্দ করবে না, তারপরও তুমি
প্লিজ আমাকে বকা দাও, আমার সঙ্গে রাগ করো, কিন্তু এখন এটা বলো ওই ঘড়িটা কি নষ্ট? মানে ঘড়িটা চললে কোনো সমস্যা নেই তো?
মানে কি হয়েছে বলো তো।
না আসলে আমি কৌতূহলবশত পেন্ডুলামটা একটু ধাক্কা দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে ঘড়িটা চলতে শুরু করেছে, কোনোভাবেই বন্ধ করতে পারিনি।
তুমি ঘড়িটাতে হাত দিয়েছো? বলো কি, তুমি জানো না এই ঘড়িটা চলতে শুরু করলে কোনো না কোনো অঘটন ঘটে, এটাই নিয়ম।
এখন আমি কি করব, ফুপুকে বলবো?
না না, আগেই ফুপুকে বলার দরকার নেই। দেখি রাতে আমরা আরেকবার গিয়ে চেষ্টা করে যদি ঘড়িটা বন্ধ করা যায়, না হলে পরে না হয় বাড়ির বড়দের বলে কিছু একটা ভাবা যাবে। তোমাকে আসলে আগেই এই ঘড়ির বিষয়ে বলা উচিত ছিল, ভুলটা আমারই। সেদিন অতটা রিয়াক্ট না করে যদি বলতাম বিষয়টা, তবে তুমি আর এই কাজটা করতে না।
থাক না, এখন চলো আস্তে আস্তে ওই দিকটায় যাই, আকাশকে ডাকবো।
না থাক, ওকে বরং পাহারায় রেখে যাই, যদিও দরকার হবে না, কারণ এদিকটায় কেউ আসবে না। চলো চলো।
ইস্তিয়াক এদিকটা দেখো তো, এই যে পিছন দিকটার উপরে কোনো কিছু তোমার চোখে পড়ে কিনা?
এক মিনিট রিয়া, ঘড়িটার দিকে মোবাইলের আলোটা দাও তো।
দাঁড়াও দিচ্ছি।
রিয়া ঘড়িটা বন্ধ, দেখেছ? ও মাই গড, বাঁচা গেল।
সত্যি যা ভয় পেয়েছিলাম।
এত বছরের পুরানো ঘড়ি, ঘড়িটা বন্ধই ছিল, তুমি হয়তো ভুল দেখেছ।
কে কে ওখানে? ইস্তেক দেখো, আমি স্পষ্ট কাউকে দেখলাম এই ঘরে।
কোথায়? আরে দূর, টেনশন করছো তুমি, তাই এমনটা মনে হচ্ছে।
না এই ঘরে কেউ ছিল এতক্ষণ, আমি শিওর।
কেউ ছিল না বাবা, চলো তো চলো।
চলো, আমার ভয় লাগছে।
ভয়ের কিচ্ছু নেই, এদিকে কেউ আসে না বললাম তো।
যে ঘড়ির কাটা নড়তে দেখে রিয়ার অস্বস্তি হচ্ছিল, আবার সেই ঘড়িটার বন্ধ হয়ে যাওয়াটাও রিয়ার কাছে এখন রহস্যময় লাগছে। যদিও পুরনো ঘড়ি, বন্ধ ছিল হয়তো, কিন্তু ও তো নিজের চোখে কাটা নড়তে দেখেছিল, এমনকি টিকটিক শব্দ পর্যন্ত শুনেছিল। এত বড় একটা ঘড়ি কেন ওই পেছনের জঙ্গলে অবহেলায় ফেলে রাখা হয়েছে? আর ঘড়ি ঘড়ে রিয়া অন্ধকারে কাকে দেখেছিল? কি ভুল ভাবছে সে? বাড়ির নাম ঘড়ি বাড়ি, অথচ বাড়িতে কোনো ঘড়ি নেই কেন? এসব ভাবতে ভাবতে রিয়া ঘুমিয়ে পড়ল, আর ঘুম ভাঙলে ভোরে কান্নার শব্দ শুনে তাড়াতাড়ি উঠে বাড়ির বাইরের দিকে এসে দেখে লোকজনে জটলা।
আপনাদেরকে আমরা অন্যরকম চোখে দেখি, যে কোনো বিপদে আপদে আপনারা আমাদের পাশে থাকেন সব সময়, কিন্তু এত বছর পর এই জমিদার বাড়ির ঘড়িঘাটে লাশ, এইটা তো চিন্তার বিষয়।
আমি তো খুবই অবাক হচ্ছি, কখন ঘটলো এই ঘটনা?
আমরা তো প্রায় মাঝরাত পর্যন্ত পুকুর ঘাটেই ছিলাম।
আমার বেটা হঠাৎ করে কইল ঘড়ি বাড়ি যামু, বইলেই তাড়াহুড়া করে বার হইয়া গেল।
ওর পেছন পেছন কেউ আসেনি?
না, আমি ভাবলাম উৎসবের রাত যখন তখন ওলা পানের সাথে গান বাজনা শুনতে যাইতাছে। সকালে খবর পাইয়া আইসা দেখি ঘড়ি ঘাটে আমার বেটা বাসতেছে।
থানায় লোক পাঠিয়েছো?
না না, আমার বেটার লাশ থানায় দিবো না। ওরা কাটাছি কইরা আমার বেটারে কষ্ট দিব।
তারপরও ঘটনাটা থানায় জানানো উচিত।
আপনি আমারে মাফ করেন মিয়া ভাই, থানায় দিলে তো আমার বেটারে আর ফেরত পামু না।
গ্রামের এই অল্প বয়সী ছেলের লাশ আজ সকালে ঘড়িঘাট থেকে তোলা হয়েছে। লাশের ডান হাত শোল্ডার বরাবর সোজা করে রাখা, আর বাম হাতটা উপরের দিকে। অদ্ভুত লাগছে রিয়ার কাছে। তবে মনে মনে রিয়া ভাবছে এই মৃত্যুর সঙ্গে ওর অথবা ঘড়ির কোনো সম্পর্ক নেই তো। ঘড়িটাতে হাত দেয়া রিয়ার একদমই উচিত হয়নি। অনেক ভেবে চিনতে রিয়া ফুপুকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। ফুপু তো ভীষণ চিন্তায় পড়ে গেল এবং ঘড়িবাড়ির রহস্যময় গল্পটা রিয়াকে শোনালেন। প্রায় 90-100 বছরের পুরনো ইতিহাস। ঘড়িবাড়ির যিনি মালিক তার নাম শ্রী চন্দ্রশেখর নারায়ণ। উনি অত্যন্ত সজ্জন এবং বিচক্ষণ, সর্বোপরি শিক্ষিত লোক ছিলেন। প্রচুর অর্থ সম্পদও ছিল তার। সে আমলে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। ওনার পৈতৃক জমি জানি ভারতের আসামে, উনিই একমাত্র এই দেশে ছিলেন। শ্রী চন্দ্রশেখর নারায়ণের নানান শখের মধ্যে প্রধান দুইটা শখ ছিল, ঘড়ি সংগ্রহ করা এবং পাখিদের উপর বিশেষ বই সংগ্রহ করা। উনি প্রায় শতাধিক পাখির নাম জানতেন নাকি, কিন্তু ঘড়ির নেশাটা ওনাকে এমনভাবে পেয়ে বসে যে নানান জায়গা থেকে তিনি ঘড়ি সংগ্রহ করা শুরু করে দিলেন। যদি ঘড়ির ডিজাইন পছন্দ হলো তো কোনো কথাই নেই, পুরনো ঘড়িও ডাবল দাম দিয়ে কিনে নিতে তিনি রাজি। এভাবে গোটা সদেরে ঘড়ি যখন তার সংগ্রহে এলো, তখন তিনি আলাদা করে ঘড়ি ঘরটা তৈরি করলেন এবং সমস্ত ঘড়ি ওই ঘরটাতে রাখলেন। গ্রামবাসীকে ডেকে চন্দ্রশেখর নারায়ণ তার বাড়ির নাম দিলেন ঘড়ি বাড়ি। আর বড় যে ঘড়িটা এখনো রয়েছে সেটা তিনি কলকাতা থেকে লোক এনে অর্ডার দিয়ে তৈরি করেছেন। প্রায় 7 ফিট লম্বা এই ঘড়ির 5 ফিট লম্বা পেতলের পেন্ডুলামটাও তার কল্পনার ডিজাইনের মতো তৈরি করা হয়েছিল আলাদা কারিগর দিয়ে। যে বছরে বড় ঘড়িটা তৈরির কাজ শেষ হলো সে বছরে চন্দ্রশেখর নারায়ণের এক পিস্তুত দাদা এলেন বিলেত থেকে ডাক্তারি পাশ করে। চন্দ্রনারায়ণের ঘড়ির বাতিকের কথা সবারই জানা, তাই বিলেতি ডাক্তার দাদা তাকে একটা ঘড়ি উপহার দেন। ঘড়িটা অপূর্ব এবং অত্যন্ত মূল্যবান। ঘড়ির কাঁটা এবং ডায়ালের চারপাশে বর্ডার ছিল দুর্লভ কোনো মেটালের এবং প্রতি কাঁটার সঙ্গে ছোট ছোট হীরার বিন্দু। জমিদার একটা ফ্রেম বানিয়ে ওই হীরার ঘড়িটাও ঘড়ি ঘরে রাখলে। তার ঠিক কয়েক বছর পর হঠাৎ বড় ঘড়িটা বন্ধ হয়ে গেল। কোনোভাবেই স্থানীয় মেকানিকরা ঘড়িটা ঠিক করতে পারছিলেন না, তাই ভারতে যোগাযোগ করে ভালো একজন ঘড়ি মেকানিককে নিয়ে এলেন জমিদার চন্দ্রশেখর নারায়ণ। বন্ধ ঘড়ির কাঁটা চালু হলো ঠিকই, কিন্তু চন্দ্রনারায়ণের জীবনের ঘড়ি ওই মেকানিক চিরতরে বন্ধ করে দিয়ে গেল। হীরার ঘড়িটার প্রতি মেকানিকের প্রচন্ড লোভ হয়। ফিরে যাওয়ার আগে একদিন মাঝরাতে ঘড়ি ঘরে ঢুকে যখনই হীরের ঘড়িটা চুরি করতে যাবে তখনই চন্দ্রশেখর নারায়ণ তাকে ধরে ফেলে। কেননা ঠিক ওই সময় একটা অচেনা পাখির ডাক শুনে চন্দ্রনারায়ণ পশ্চিম দিকের বারান্দায় আসেন, আর তখনই ভরা পূর্ণিমায় উনি চোরকে দেখতে পেয়ে যান।
বাড়ির সবাই এই গল্পটা জানে ফুপু? না, সবাই সবটা জানে না, শুধু চন্দ্রশেখর নারায়ণের মৃত্যুর পর তাকে নাকি এখনো ওই ঘড়িঘাটে মাঝে মাঝে দেখা যায়। আপনি দেখেছেন কখনো? না, আমার চোখে পড়েনি, তবে আমার শাশুড়ি নাকি দেখেছেন। গ্রামের অনেক বয়স্ক লোকও কিন্তু দেখেছেন, নানান গল্পও আছে এই চন্দ্রনারায়ণকে নিয়ে।
কি গল্প?
এই যে এই বাড়িটা ওনার অভিশাপে আটকে গেছিল। অনেক লাশ তখন ভেসে উঠত ওই ঘড়িঘাটে জানো।
তাহলে আজ সকালে যে লাশটা পাওয়া গেছে সেটাও কি? এখন এখন কি হবে ফুপু?
আবার হয়তো ওই ঘড়িঘাটে কোনো স্বপ্নভোগ দিতে হবে চন্দ্রনারায়ণের আত্মা শান্ত করার জন্য। আগেকার সবাই কি কি নিয়ম মেনেছিল তাই সব আবার করতে হবে। আসলে আমার এই বাড়িতে না আর থাকতে ইচ্ছে করে না।
সেদিন চন্দ্রনারায়ণের মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা বলো তো।
আরে বাবা, বাকিটা কাল শুনিস, এখন হাতের কাজগুলো সেরে আসি।
কালই না, আজই শুনব।
তাহলে খাওয়া দাওয়া বরং সেরে নে, তারপর বসবো।
আচ্ছা ঠিক আছে।
সেরাতে চন্দ্রশেখর নারায়ণকে ঘটনাক্রমে ওই লোভী মেকানিক খুন করে ফেলে এবং দ্রুত চিন্তা করে সিদ্ধান্তও নেয় বড় ঘড়ির ভারী পেতলের পেন্ডুলামটা দিয়ে জমিদারের লাশটাকে বেঁধে পুকুরে ফেলবে যাতে লাশটা ভেসে না ওঠে। তখন রাত তিনটা, পেন্ডুলাম খোলার সঙ্গে সঙ্গে ঘড়ি বন্ধ হয়ে যায়। কিন্তু পরদিন ভোরে অলৌকিকভাবে চন্দ্রশেখর নারায়ণের লাশ পুকুরের ঘড়িঘাটে ভেসে ওঠে। আর আশ্চর্য ঘটনা হচ্ছে, ঘড়ির পেন্ডুলামটা ঠিক জায়গায় থাকে, তবে ঘড়িটা বন্ধ হয়েছিল। জমিদারের অত্যাধিক ভালোবাসার ঘড়িঘর থেকে তার আত্মা আর কেউ সরাতে পারেনি। জমিদারের মৃত্যুর পর থেকে প্রতি রাতে সমস্ত ঘড়ি একসঙ্গে রাত তিনটায় বেজে উঠল। প্রায় 150 ঘড়ি একসঙ্গে বেজে উঠলে কতটা ভয়াবহ অবস্থা হয় সেটা কেবল তারাই বুঝতে পারে যারা ওই ঘটনার মধ্য দিয়ে যায়। এমনকি ভেতর বাড়ির ঘড়িগুলোও একসঙ্গে বেজে উঠতে লাগলো। এক এক করে সবাই ঘড়ি বাড়িকে ভয় পেতে শুরু করলো। চন্দ্রশেখর নারায়ণের সমস্ত আত্মীয় স্বজনই ভারতে ছিল, কাজেই বাকি যারা ছিল তারাও ওপারে চলে গেল। আর যাওয়ার আগে ঘড়ি বাড়িটা ইস্তেকের ফুপার দাদাকে দিয়ে গেল। সবার মতামত নিয়ে বড় ঘড়িটা সহ ঘড়িঘরটার দরজা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু তাতেও ঘড়ির আওয়াজ বন্ধ করা গেল না।
তারপর থেকে এই বাড়িতে কেউ ঘড়ি ব্যবহার করে না, তাই তো?
হ্যাঁ তাই, ঘড়ি এই বাড়িতে নিষিদ্ধ।
আর সিমেন্ট দিয়ে বন্ধ করা দরজা আবার খুলে গেল কিভাবে?
চন্দ্রশেখর নারায়ণের মৃত্যুর 1 বছর যেদিন পূর্ণ হলো সেদিন নাকি অনেকেই চন্দ্রনারায়ণকে ওই ঘড়িঘর থেকে বের হতে দেখেছেন। উনি নিজে ঘরের সমস্ত ঘড়ি একে একে ওই ঘড়িঘাটে ফেলেছেন এবং সারা রাত ওখানে বসেছিলেন।
কি বলছো এসব, তুমি সব বিশ্বাস করো?
আরে বয়স্ক অনেকেই ঘটনার চাক্ষুষ সাক্ষী। তার চেয়ে বড় কথা, এরপর থেকে ঘড়িগুলো আর একসঙ্গে বাজেনি কোনো দিন, এমনকি বড় ঘড়িটা এখনো বন্ধ। ঠিক ওই সময়টাতে যে সময়টাতে চন্দ্রশেখরকে খুন করা হয়েছিল।
পুকুরে কেউ কোনো ঘড়ি পেয়েছে কি? আর ওই মেকানিক?
না, কোনো ঘড়ি পাওয়া যায়নি। তবে এটাও একটা বিষয়, আর ওই মেকানিক বেশি দূর যেতে পারেনি, রাস্তায় গাড়ি চাপা পড়েছিল।
আমার কাছে সবটা অদ্ভুত লাগছে, বিশ্বাস করতে মন চাইছে না।
কেন রে, যদি ওই ঘটনা সত্যি না হতো তবে ঘড়িঘরের দরজা কিভাবে খুললো বল দেখিনি?
তারপর আর কেউ তো ঘড়িঘরের দরজা বন্ধ করার চেষ্টা করেনি, তাই না?
না, তবে যারাই চিন্তা করেছে তাদেরকে নাকি চন্দ্রনারায়ণ স্বপ্নে বলেছে যেন ওই ঘড়িঘরের দরজাটা আটকে না দেয়।
তার মানে ওই ঘড়িঘরে এখনো চন্দ্রশেখর নারায়ণের আত্মা ওই ঘড়ির মধ্যে আটকে আছে?
আমরা এটাই বিশ্বাস করি।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় আজকে শুনছেন ঘড়ি নিয়ে এক অদ্ভুত কাহিনী, একটি বাড়ি, রহস্যময় বাড়ি, যে বাড়ির নাম ঘড়ি বাড়ি। আমরা
দ্বিতীয় পর্ব শেষ করে ফেলেছি এবং দ্বিতীয় পর্বে আমরা দেখছি যে রিয়া জেনে গেছে তার ফুপু শাশুড়ির কাছ থেকে যে ঘড়ি বাড়ির রহস্য কি, যে জমিদার ছিলেন চন্দ্রশেখর নারায়ণ তিনি কিভাবে খুন হয়েছেন সেই বাড়িতে, এবং খুন হওয়ার পর থেকেই তার অচ্ছিন্ন আত্মা ঘুরে বেড়ায়। এবং আমরা এখন একেবারে শেষ পর্যায়ে আছি আর এই শেষ পর্ব থেকে আমরা কাহিনীর আসল রহস্য উদ্ঘাটন করতে পারব। তা আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কোয়াশের সাথে, আছে শারমিন, আর এবার শুনবো আজকের গল্পের শেষ পর্ব, সঙ্গেই থাকবেন। সে রাতে রিয়া দু চোখের পাতা এক করতে পারেনি, ওর বারবার মনে হচ্ছিল অন্ধকারে রিয়া সেদিন ঘড়ি ঘরে চন্দ্রশেখর নারায়ণকে দেখেছিল, বন্ধ করিটা এত বছর পর হঠাৎ নড়ে উঠল যখন, তখন আবার বন্ধই বা হয়ে গেল কেন, কি রহস্য লুকানো আছে আজ ওই বন্ধ করিতে। রিয়া যতদূর গল্প শুনেছে তাতে তো মনে হচ্ছে উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু পুকুর খাতে ওই ছেলেটি লাশ কোত্থেকে এলো, আর মৃত্যুর আগে তো ছেলেটি বলেছে ঘড়ি বাড়ির কথা। উফ, এত রহস্যের জট রিয়া কিভাবে খুলবে, যেটুকু গল্প সে শুনেছে তাকে এটা বোঝা যাচ্ছে না চন্দ্রশেখরের আত্মা কেন পুকুরে ডুবিয়ে মানুষ মারবে, তার নিজের ঘরে মৃত্যু হয়েছিল বলে, তাহলে তো রিয়াকেও মেরে ফেলার কথা। চন্দ্রশেখর নারায়ণের মৃত্যুর সঙ্গে গ্রামের ওই ছেলেটির কি সম্পর্ক, যে ঘড়ি খাতে ওর লাশ ভেসে উঠল, এসব ভাবতে ভাবতে রিয়া কখন ঘুমিয়ে গেছে কে জানে। তারপর তার ঘটল নাকি স্বপ্ন নাকি সত্যি রিয়া বুঝতে পারেনি। রিয়া ঘড়ি খাতে বসে আছে,
আমি চন্দ্রনারায়ণ, এসো তোমার জন্যই বসে আছি।
আমার জন্য কিন্তু কেন, আমি তো আপনাকে চিনি না।
তুমি আমাকে মুক্ত করেছ, আমি তোমাকে চিনি।
আমি আপনাকে কেন মুক্ত করতে যাব, আমি আপনাকে মুক্ত করিনি, আপনি চলে যান চলে যান।
আমার আরো কাজ বাকি, এই গ্রামের আরো তিনজন আমার ঘড়ির কাঁটা চুরি করেছে, ওদের মারব, তারপর আমার মুক্তি।
রিয়া হুড়মুড় করে উঠে বসল, তার মানে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল, স্বপ্নে ওই ঘড়ির হাতে বসে চন্দ্রশেখর নারায়ণের সঙ্গে কথা বলছিল, ওটা বাইরে আবার হট্টগোল শোনা যাচ্ছে।
এইবার কিন্তু মিয়া ভাই আমরা বুঝতে পারতেছি এইটা ওই জমিদার চন্দ্রনারায়ণেরই কাজ।
কিন্তু এত বছর পর কি এমন ঘটনা ঘটল যে উনি আবার মানুষ মরতে শুরু করলেন? আর এমনও তো হতে পারে চন্দ্রশেখর নারায়ণের নামটা কাজে লাগিয়ে কেউ খুন করছে।
না না, ওই ছেলেও মরার আগে বলছে ঘড়ি বাড়ি, আর কিছুই বলতে পারে নাই।
লাশ কি থানায় পাঠানো হয়েছে?
জি, এই তো কিছুক্ষণ আগে গাড়িতে উঠাইয়া দিলাম।
আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন, এই ছেলের হাত দুটোই উপরের দিকে উঠানো, কি যে ঘটছে আমার বাড়িতে কে জানে।
বাড়িটা এবার বিক্রি কইরা অন্য কোথাও বাড়ি করেন মিয়া ভাই?
একেবারে ভুল কিছু বলেননি আপনারা, বাড়িটার অভিশাপ এত বছরেও কাটা যায়নি দেখি। দেখি বড় রাস্তার ধারে বাড়ি করে চলে যাব।
ঘড়ি বাড়ির সমস্ত উৎসব শেষ করে রিয়াদের ঢাকায় ফেরার কথা, কিন্তু হঠাৎ করে এভাবে একটা লাশ পুকুরের ঘড়ি হাতে পাওয়ার পর সবারই যাওয়াতে একটু পিছিয়ে গেল। যদিও মৃতের আত্মীয় স্বজনরা কোনো অভিযোগ বা তদন্তের ভার থানাকে দেয়নি, তবুও এভাবে ফুপুদেরকে রেখে যাওয়া যায় না তাই এই সিদ্ধান্ত। এদিকে হঠাৎ রিয়ার মাথায় একটা কথা খেলছিল, আর তা হলো আজই সে চন্দ্রশেখর নারায়ণকে স্বপ্নে দেখেছে এবং সে কিছু বলেছে, আরো তিনজন তার ঘড়ির কাঁটা চুরি করেছে। তার মানে কি, যারাই কাঁটা চুরি করেছে তারাই মরবে? কি ভয়ঙ্কর কথা, তাহলে তো আরো দুইটা লাশ ওই ঘড়ির হাতেই পাওয়া যাবে। কি করবে এখন রিয়া? ও তো জানেও না কারা কারা ওই ঘড়ির কাঁটা চুরি করেছে। রিয়ার খুব ভয় লাগছে, সেই সঙ্গে মনে হচ্ছে ও বিষয়টা জানে অথচ কিছুই করতে পারছে না। ওর কথাকে কেউ বিশ্বাস করবে? ইশতিয়াককে একবার বলা উচিত, ও যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে অন্তত আরো তিনজন মানুষের মৃত্যু ঠেকানো যাবে।
তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে।
আমি একটু বেরোব, এসে শুনি তোমার কথা।
না না, এক্ষুনি শুনতে হবে।
ওকে ঠিক আছে, বলো।
এখানে নয়, আমার রুমে চলো।
চলো। এবার বলো তো কি হয়েছে।
ইস্তিয়াক আরো দুজনকে চন্দ্রনারায়ণ মারবে।
মানে কি বলছো কি তুমি, তোমার মাথা ঠিক আছে?
আমার কথাটা বিশ্বাস করো, আমি চন্দ্রনারায়ণকে স্বপ্নে দেখেছি, উনি আমাকে বলেছেন।
আচ্ছা তুমি এত টেনশন করছো কেন বলো তো?
কারণ ঘড়িটা আমি চালু করেছিলাম, এই জন্যই এমনটা হচ্ছে।
না, সেদিন তুমি ঘড়িটা চালু করোনি, তুমি ভুল ভেবেছ।
এত সব ঘটনার জন্য আমি?
তোমার এতে কোনো দোষ নেই। যদি কোনো ঘটনা সত্যি ঘটে থাকে তবে সেটা এই ঘড়ি বাড়ির পুরানো ইতিহাসে হয়তো ঘটার কথা ছিল, সবাই এটাই জানে। কাজেই তুমি অস্থির হও না, আমরা কিচ্ছু করতে পারবো না, এখানে বড়রা আছেন, তারাই সব সিদ্ধান্ত নেবেন।
তার মানে তুমি ব্যাপারটাকে ছেড়ে দেবে?
নয়তো কি, কি করবো বলো তুমি?
কোনোভাবেই আমরা বাকি দুজনের মৃত্যুতে ঠেকাতে পারি না।
কি বলছো আবোলতাবোল, মৃত্যু ঠেকাবে মানে? ও রিয়া, তোমাকে স্বপ্নে চন্দ্রনারায়ণ বলেছে এই কথার কোনো প্রমাণ আছে? কে বিশ্বাস করবে আমাদের কথা? রিয়া তুমি অযথা টেনশনে এসব ভেবে ভেবে ঘুমাচ্ছ, আর তোমার মস্তিষ্ক বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে তোমাকে দেখাচ্ছে। ব্যাস, স্বপ্ন স্বপ্নই, স্বপ্নের কোনো মানে নেই।
আমার ভালো লাগছে না, আর সত্যি ভালো লাগছে না।
কিচ্ছু হবে না, বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ফুপা এবং বাড়ির সবাই সিদ্ধান্ত নিয়েছে ঘড়িঘর আর পাশের ওই দরজাটা পুরোপুরি বন্ধ করে ফেলবে, সেই সঙ্গে ঘড়ি থাকবে।
তাতে কি সমস্যার সমাধান হবে? নতুন করে আবার কোনো সমস্যা বেরিয়ে আসবে না তো?
তুমি চলো আমার সঙ্গে, বাইরে একটু ঘুরে আসি।
রিয়ার চন্দ্রশেখর নারায়ণের সঙ্গে স্বপ্নে কথা হয়েছে, আর সে কথার ফল যে সত্যি হবে এটা আর যাই হোক রিয়া কাউকে বলতে পারবে না, কারণ সত্যিই তো সে নিজেই তো ঘড়িঘর, ঘড়ি বাড়ি আর চন্দ্রনারায়ণকে নিয়ে খুব বেশি ভাবছে। তার মানে রিয়ার অবচেতন মনই সাজিয়ে গুছিয়ে এসব স্বপ্ন দেখাচ্ছে। রিয়া কাউকে আর কিচ্ছু বলল না, তবে ঘড়িঘরে আবার গেল, এবার একদম একা। রিয়া দেখতে চায় সত্যি কি চন্দ্রশেখর নারায়ণ বলে কিছু ওই ঘরে ঘরে আছে, নাকি প্রাচীন গল্পের চরিত্ররা মনের অজান্তে সবাইকে বোকা বানাচ্ছে।
আমি জানি ঘরে ঘরে এমন কোন রহস্য নেই যা দিয়ে একটা গল্প তৈরি হতে পারে।
ঘরে ঘরে রহস্য কোনো গল্প নয়।
কি আপনি, কি আপনি সামনে আসুন।
আমি চন্দ্রশেখর নারায়ণ, আমি বারবার এই ঘড়ি ঘরে ফিরে আসব।
আপনি, আপনি মানুষ মারছেন না? আপনি, আপনি কেন মানুষ মারছেন?
ওরা আমার ঘড়ি ঘরে লোভ নিয়ে ঢুকেছে, লোভে পড়ে আমার ঘড়ির এক একটা কাঁটা তুলে নিয়ে গেছে।
ভাবি কার সঙ্গে কথা বলছো?
তুই এখানে কখন এলি?
তোমাকে আমি দোতলা থেকে এদিকে ঘোরাঘুরি করতে দেখছিলাম, তখনই শিওর হয়েছে নিশ্চয়ই আবার ঘড়ি ঘরে আসবে, তাই পেছন পেছন চলে এসেছে।
কেন আমাকে ভয় দেখাবি তাই?
আরে না, এমনিতেই বাড়ির পরিবেশ যা থমথমে, তুমি যদি ভয় টের পাও তাই এলাম।
চল ফেরা যাক।
প্রিয়া বিশ্বাস করে চন্দ্রশেখর নারায়ণের ছায়ামূর্তির সঙ্গে শুধু স্বপ্নে নয়, ঘড়ি ঘরে আজও হয়তো তার সঙ্গে কথা হয়েছে। আকাশটা তখন এই ঘরে না গেলে কিছু একটা হয়তো খুঁজে পেত রিয়া, কিন্তু বিষয়টা কেমন যেন ধোঁয়াতে। কাকে বিশ্বাস করাবে ছেলে মানুষের গল্প? যেখানে ইশতিয়াককে বিশ্বাস করানো যাচ্ছে না সেখানে বাড়ির অন্য কেউ তো অসম্ভব। এদিকে ঘড়ি ঘরের কাঠের দরজার সামনে গিয়ে দেয়াল তুলে দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। পুকুর ঘাট সহ দেয়াল টেনে পুরো জায়গাটা মূল বাড়ি থেকে আলাদা করে দেয়া হবে। ঘড়িঘাটের লাস্ট সিঁড়িটার উপর দিয়ে দেয়াল টানা হবে, তার আগে পূর্বের নিয়ম মতো একটা ভোগও দেয়া হবে।
অথচ সন্ধ্যায় যা ঘটল তা সবাইকে স্তব্ধ করে দিল। আরো দুইটা লাশ ঘড়ি ঘাটে ভেসে উঠেছে, কিন্তু তাদের ঠিক চেনা গেল না। এই গ্রামের ছেলে হয়তো, কিন্তু এদিকটায় কেউ কখনো এদের দেখেনি। এই লাশ দুটো আশ্চর্যভাবে আগের লাশের মতোই একটা হাত উপরে উঠিয়ে রেখেছে আর একটা হাত নিচে। পরের লাশটা ডান হাতটা উপরে আর বাম হাতটা বাম পাশ থেকে 45 ডিগ্রি বামে। চারদিকে গুঞ্জন, ঘড়ি বাড়ির অভিশাপ জেগে উঠেছে। নিশ্চয়ই উৎসবের দিন কোনো ত্রুটি করা হয়েছিল, তা না হলে এত বছর পর আবার ঘড়ি ঘাটে কেন লাশ ভাসবে? সে রাতে আবারও রিয়া চন্দ্রশেখর নারায়ণকে স্বপ্ন দেখল। সে স্বপ্ন একদম স্পষ্ট।
কে? কে?
আমি, আমি চন্দ্রশেখর নারায়ণ।
আপনি, হ্যাঁ আপনি আবার এসেছেন, কেন কেন এসেছেন?
আজ থেকে আমি আবার এই বন্ধ ঘড়ির কাটায় বন্দি। আমি আর আসবো না। আমার ঘড়ির সমস্ত কাটা ওই লোভী মানুষগুলো তুলে নিয়েছিল, তাই আমাকে আসতে হয়েছে।
না না, আপনি চলে যান, চলে যান বলছি।
রিয়া, এই রিয়া, কি হয়েছে? শরীর খারাপ লাগছে?
না না, স্বপ্ন দেখছিলাম বোধ হয়।
আবার বলো না যেন চন্দ্রনারায়ণকে দেখেছো।
রিয়া কিছুই বলল না, তবে এটা সে বুঝতে পারল কেন চন্দ্রশেখর নারায়ণ তার কাছে এসেছিল। অর্থাৎ বন্ধ ঘড়ির কাঁটায় চন্দ্রনারায়ণের আত্মা আজীবন বন্দী থাকবে, আর বন্দী আছে বলেই সবাই এই বাড়িতে এতদিন কোনো ঘটনা ঘটতে দেখেনি। এবার রিয়া একে একে লাশগুলোর হাত উপরে নিচে রাখার ব্যাপারটা বুঝতে পারছে। যার দুইটা হাত উপরে ছিল সে ঘড়ির 12টার কাঁটা চুরি করেছিল, আর যার হাত একটা উপরে আর একটা হাত নিচে সে ঘড়ির 6টার কাঁটা চুরি করেছিল, আর যার বাম হাতটা 45 ডিগ্রি কোণে নিচে আর ডান হাতটা উপরে সে 5টার কাঁটা চুরি করেছিল, এবং যার ডান হাতটা কাঁধ বরাবর আর বাম হাতটা উপরে সে 9টার কাঁটা চুরি করেছিল। সত্যি চন্দ্রশেখর নারায়ণ তার ঘড়ি এবং ঘড়ির কাঁটাগুলোকে প্রচন্ড ভালোবাসতেন। একে একে ওই বিশাল ঘড়ির সমস্ত কাঁটা অর্থাৎ রোমান টাইম চিহ্নগুলো চুরি হয়ে গেছে। শুধু 3টার কাঁটা কেউ চুরি করতে পারেনি, কারণ চন্দ্রশেখর নারায়ণের মৃত্যুর সময়ের সাক্ষী ওই 3 নম্বর রোমান সংখ্যাটি, আর ওইখানেই বন্দী হয়ে আছে চন্দ্রশেখর নারায়ণের আত্মা, যিনি জীবিত ও মৃত অবস্থাতেও ঘড়ির প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে আছে। সে রাতে প্রিয়া পেন্ডুলামটা ভালোবেসে মুগ্ধ হয়ে শুয়েছিল বলেই চন্দ্রশেখর নারায়ণের আত্মা এত বছর পরে আবার ঘড়ি থেকে মুক্ত হতে পেরেছিল। বাকি যারা ওই ঘড়ি ঘরে ঢুকেছে সবাই লোভ নিয়ে ঢুকেছে, এবং যেভাবেই হোক অত বড় ঘড়িটাকে পুরো চুরি করবার মতলব নিয়েই ঢুকেছে। যেহেতু তা সম্ভব নয়, সেহেতু ঘড়ির কাঁটাই চুরি করেছে। প্রিয়া খোঁজ নিয়ে পরে জেনেছে এই পর্যন্ত ঘড়িঘাটে মোট 11টা লাশ পাওয়া গেছে, অর্থাৎ 3টার কাঁটা সহ ঘড়িতে থাকে মোট 12টা কাঁটা। যে 11 জন ঘড়ির 11টা কাঁটা চুরি করেছে সবাই ঘড়িঘাটে লাশ হয়ে ভেসে উঠেছে।
আমি চন্দ্রশেখর নারায়ণ।
রিয়া, এই রিয়া, আবারও স্বপ্ন দেখছ?
সেইবার গ্রাম থেকে চলে আসার পর রিয়ার আর যাওয়া হয়নি ওই জমিদারের ঘড়ি বাড়িতে, কিন্তু ঘড়ি বাড়ির ঘড়িঘাটে জমিদার চন্দ্রশেখর নারায়ণ এখনো মাঝরাতে এসে বসে থাকেন, কারণ ওই ঘাটে তার সমস্ত ঘড়ি উনি নিজের হাতে ফেলেছিলেন, গ্রামবাসীর এটাই বিশ্বাস। তবে কখনো কখনো প্রবল জ্যোৎস্নার রাতে রিয়ার স্বপ্ন দেখে ঘড়িঘাটে চন্দ্রশেখর নারায়ণ কাঠের খড়ম পায়ে পায়চারি করছে, আর রিয়া দূর থেকে বলছে, কে কে ওখানে? হয়তো রহস্য বলে যে পৃথিবীটা আছে তা সত্যি, তেমনি স্বপ্নটাও রিয়ার ঘড়ি বাড়ির রহস্য।
শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। চলছে এয়ারটেল প্রেজেন্ট কুয়াশা। শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকের গল্পের নাম ছিল ঘড়ি বাড়ি। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখুস কাবির শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন আজকের কাহিনীতে তাদের নামগুলো। রিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ইশতিয়াক হয়েছেন মঞ্জুর, আকাশের চরিত্রে ছিলেন রাজু, ফুপুর চরিত্রে অভিনয় করেছেন তানজিলা, ফুপার চরিত্রে খালিদ, গ্রামবাসী লোবান, মৃতের বাবা মনির এবং জমিদার চন্দ্রশেখর নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন আপেল। আর এখন জানিয়ে দিচ্ছি বিদায় নেওয়ার আগে কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম, এয়ারটেলে 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *777*8*2525#। চলছিল এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও একই সময় হাজির হব এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শারমিন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।